This track was downloaded from FusionBD.com.
Dormane, poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
শীতের এই রাতে ডরের 17তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্জিত কিবরিয়ার মধ্যে মূর্খ আপনার সঙ্গে শুরু হয়ে গেল ডরের 17তম পর্ব। ডর এই সপ্তাহে ধারণ করা হয়েছে কুমিল্লার ময়নামতি এলাকার কোন একটি নির্জন জায়গাতে, যেখান থেকে বিল্লাল, সিফাত এবং হারু তাদের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে পুরো সপ্তাহ জুড়ে পরিবেশন করেছে এবং আমরা রেকর্ড করে সেটা এখন প্রচার করছি। আপনি শুনছেন বাংলাদেশের প্রথম হন্টেড প্লেস ভিত্তিক একটি ভৌতিক অনুষ্ঠান ডর। আমার টিম মেম্বার যারা রয়েছে তাদেরকে প্রথমেই স্মরণ করতে চাই। অন দ্য স্পট রেহান এবং সুমন, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং বিহাইন্ড দ্য স্ক্রিন আরো অনেক মানুষের সাপোর্ট, যাদেরকে আমরা স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডরের 17তম পর্ব এবং শুরুতেই সুমন ও রেহানের কাছ থেকে আমরা জার্নির কিছুটা অংশবিশেষ আপনাদেরকে শোনাব। তারপর ঢুকে যাব ডরের মূল পর্বে।
ছাদের মধ্যে যদি একটা নাকি নতুন চিন্তা ভাবনা চলছে, ছাদে একটা সিটের ব্যবস্থা থাকবে
না,
তো সেখানে চিন্তা করতেছি তত বসায় নেই।
বৃষ্টির দিনে যাইস না, ভিজে যাবি
না তো তোর জন্য।
ও আচ্ছা আচ্ছা,
ছাতা নিয়ে যাবি?
আমি যথেষ্ট বোর অবস্থায় ওই বাসে গিয়ে বসে পড়ি।
আমি আগে থেকে জানতাম তুই বোর হবি, কিন্তু মামা তুমি যে এই ঘটনাগুলো শুনবা থেকে ডরে তোমার বোরিংনেস একদম দূর হয়ে যাবে।
আমি তোর লগে জার্নি করার লেগে একসাথে দুজনে বাসে লেগে যেতেছি।
আমার
কোন সমস্যা নেই, বাংলাদেশি পেট এটা,
পাতা কপি ফুলকপি যাই হোক
সব। গুলিস্তান থেকে বাসে উঠে আমরা সরাসরি চলে যাই কুমিল্লার ময়নামতিতে।
মামা দেখছো শীত পাইছো?
আমি কইছিলাম এলে আগে থেকে আমার ইয়ারে মাত্রা পেঁচালো।
ঢাকায় বসে কিন্তু মামা এত শীত পাওয়া যায় না।
আমি এইখানে কি গাছ দেখছো তুই, কি পরিমাণ গাছ এইখানে,
জঙ্গল এলাকা একদম। আমি জানি না ডট
আমার ডাকাতের মতন লাগবে, তাও দোষ আমি প্যাঁচা নিলাম মাফলার।
আমি আমার হুডিটা ভালো করে নেই।
এখানে আমার দোকান টোকান খোলা পাওয়া যাবে? কেরোসিন টেরোসিন পাওয়া গেলে তো স্পটে যায় একটু আগুন জ্বালাই।
স্পটে আগুন জ্বালাইতে হবে না, কারণ এবার আমরা ডট টিমকে আগেই বলে দেওয়া আছে যে ওখানের জন্য অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে করে শীতের ব্যবস্থা দেবে না। তাবুর মতো করা হতে পারে।
আচ্ছা তাহলে তাহলে চল হাঁটা ধরি, হাঁটলে যদি একটু শরীরটা গরম হয় মামা। চল 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 চল।
বাস থেকে নেমে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, কারণ এবারের গন্তব্য যেখানে আমরা বাসে নেমেছি সেখান থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ছিল। তো এই জায়গায় নিশ্চয়ই আসা হয় নাই আপনার এর আগে?
না না, আমি আর কখনো এখানে আসিনি।
ওকে, আচ্ছা, ডন টিমের কাছে যেটা শুনছিলাম যে আপনার কাছে এমন কিছু স্টোরি আছে, এমন কিছু ঘটনা আপনার লাইফে ঘটছে যেটা শুনলে মানে আমি আর রেহান দুজনেই বেশ এক্সাইটেড যে আপনার এই ঘটনাগুলো শুনবো। আর প্রথমে আপনি কোনটা দিয়ে শুরু করতে চান?
আমি প্রাথমিক অবস্থায় যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার মধ্যে একটা ঘটনা হচ্ছিল জাম্বুরা গাছে।
আচ্ছা, জাম্বুরা গাছের ঘটনা দিয়ে আপনি শুরু করবেন, তার আগে আপনার পরিচয়টা একটু জানি, আপনি কোথায় থাকেন, কি করেন?
জি, আমি বিল্লাল আহমেদ বিজয়, আমি কিশোরগঞ্জ তারা জেলার শিমুলাটি গ্রামে বাড়ি, বর্তমানে আমি গাজীপুর ভ্যাকসিনকো এরিয়াতে আছি।
ওকে, এবার ঘটনাটা শুনি।
মানে বলছিলাম যে আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে মোস্তফা। আমি ক্লাস সেভেনে যখন পড়ি তখন সে এসে বলতেছে যে এদিকে বাইরে ঘর থেকে। তখন বাইরেলাম, কি কি ব্যাপার এত রাত্রে? যে চলো আজকে অনেক গরম পড়ছে তো বাড়ির সামনে গিয়ে বৈশা কথাবার্তা বলি। তখন আমাদের বাড়ির সামনে একটা ব্রয়লার আছে, ব্রয়লারের পাশে একটা জিজ
আছে,
ব্রয়লার ধানের ব্রয়লার চাল মানে করা হয়েছে,
ধান যেখানে সিদ্ধ করে শুকানো।
জি জি জি।
ওকে,
আর ওটার পাশে একটা জিজ আছে, তো ওই ব্রিজে গিয়া বৈশা মানে আমরা লেখাপড়ার বিষয়ে অনেক মানে গল্প করতেছি। এক পর্যায়ে আমার
কয়টা বাজে তখন?
তখন আনুমানিক 11:30 বাজে। তখন সে বলতেছে কি যে একটা কাজ করি, ঠিক আছে, যে জাম্বুরা খাই। কিভাবে? কই চুরি করে খাই বলামু। আমি ঠিক আছে চলো। তখন জাম্বুরা গাছ যে জায়গায় অবস্থান আছে ওই জায়গাটা হিন্দু এরিয়া ছিল, আগে হিন্দুরা অনেক বাস করতো, বর্তমানে ওরা সবাই ভারতে চলে গেছে। তো এই জায়গাটা যারা কিনছে ওরা কিন্তু কোনো বাড়ি ঘর করে নাই, এটা এইভাবে পরে আছে এবং জঙ্গলায় পরিণত হয়েছে। তখন ওই জায়গার মধ্যে জাম্বুরা গাছটা যে জায়গায় ওই জায়গাটা অনেক গহীন, এখানে মানুষ অবশ্য দিনেই চলে না, রাত্রে তো চলতে দূরের কথা। তখন আমি জাম্বুরা গাছে গিয়া উঠলাম, ওইটা মানে 10 ফিট হবে এরকম উঠলাম। উঠার পরে তখন মানে প্রথম যে ডালটা ওই ডালটার মধ্যে আমি পাড়া দিলাম, আর আমার ফ্রেন্ড নিচে আছে। পাড়া দেওয়ার সাথে সাথে পরের যে ডালটা ওইটার মধ্যে উঠে মানে দুইটা জাম্বুরা এক জায়গায় আছে, ওই জাম্বুরাটা আমি হাতে নিয়ে নেমে জামাবে, এই ধরনের পদক্ষেপ আমি নিলাম। নেওয়ার সাথে সাথে আমি দেখি আমার সামনে একটা লোক পচ্ছুরতের মতো, পচ্ছুরত মানে মানুষের আকৃতি পচ্ছুরত কুচ্ছিস মানে দেখতে বিশাল বড়। এই জিনিসটা দেখে মানে আমার
কি অবস্থায় দেখছেন?
দেখলাম যে ফুল টুল একবারে আউলাইল।
সে কোথায় ছিল?
একটা ডালের মধ্যে বসা।
আচ্ছা,
একটা ডালের মধ্যে বসা আর আমার দিকে মানে তাকায় গেছে। তখন এই জিনিসটা দেখে আর পর আমি মানে প্রচন্ড ভয় পাইলাম। ভয় পাওয়ার পর আমি চিন্তা করলাম কি যে এখন যদি গাছ থেকে লাভ দিই তাহলে হাত পা বেঁধে দেবো, তাহলে তাড়াতাড়ি নেমে যাবে, তাহলে আমি নামার জন্য মানে পিছন দিক থেকে ফিরে তারপরে নামবো। এই মুহূর্তে করলো কি আমার পিছন থেকে একটা ধাক্কা মারলো, ওই যে এই জায়গায় এখনো পর্যন্ত দাগ আছে আমাদের একটা জায়গায়।
আচ্ছা, কোথায় ধাক্কা মেরেছে?
ধাক্কা মেরেছে যে ওই জায়গায়
আপনার কাঁধে,
যে আমার খাতে ধাক্কা মেরেছে। ধাক্কাটা যে মারছে কারণ আমি নিচে পড়ে যাই, যখন মানে গাছ থেকে ধাক্কা মেরে মাটিতে পালাই দিল, তখন শুধু আমি এতটুকুই জানি যে গাছ থেকে আমার একটা ধাক্কা দিয়েছে। যখন মাটিতে পড়লাম তখন আমি আর কিছু বলতে পারি না, তখন আমার কাছে ঘড়ি ছিল, লাইট হতো অনেক সময় টিপ দিলে, তখন আমি হঠাৎ করে আমার জ্ঞান ফিরলো ওই জায়গাতেই। জ্ঞান ফেরার পরে আমি মানে ঘড়িতে আমি দেখলাম যে কতক্ষণ এখানে আমি পরে থাকতে পারি বা কি, এ ধরনের একটা মন মানসিকতা আমার মধ্যে আসলো।
আপনার ফ্রেন্ড কোথায় ছিল?
আমার ফ্রেন্ড এই জায়গায় নাই।
আপনি মানে তখন আর জ্ঞান ফেরার পর
না ওকে আমি আর দেখতে পাইনি? তখন আমি ঘড়িতে দেখলাম যে প্রায় 25 মিনিটের মতো আমি এখানে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছি, ঠিক আছে। আমার হাতের মধ্যে একটু ব্যথা পাইছিলাম, তখন এই অবস্থায় বাড়িতে গেলাম কি আমার
ওই সময়। আর এই জিনিসটা আপনি গাছের মধ্যে দেখছিলেন, জ্ঞান ফেরার পর ওই ধরনের কিছু আর দেখতে পান
না? না, এই ধরনের আর কোনো কিছু আমি দেখতে পাইনি। বাড়িতে গিয়ে আমার আম্মুকে শেয়ার করলাম যে এই বিষয়। তখন আমার আম্মু বললে যে এই জায়গায় এলাকা তো ভালো না, তুমি ভালো করে জানো, আমরা দেখছি অনেক মানুষ থাপা মেরে মেরে লাইছে, এই ধরনের ঘটনা
মেরে ফেলেছে,
থাপা দিয়ে অনেক মানুষ
থাপ্পড় দিয়ে মেরে,
থাপ্পড় দিয়ে প্রায় 4-5 জন মানুষ মেরে লাইছে
এই জায়গার মধ্যে,
ওই জায়গার মধ্যে। ওই যে এই বিষয়টা তো তুমি দেখো না, এটা আমরা দেখছি, তো তুমি এই জায়গার মধ্যে গেলে তোমার সাহসটা কত বড়। তখন আমাকে ওই যে নালিয়া পাতা আছে না, গ্রাম্য বাস আমরা নালিয়া পাতা, যে পাটশাকের নালিয়া পাতা, ওইটা দিয়ে আমার গোসল টুসল করাইলো জাস্ট এতে ঢুকে আমার।
আচ্ছা, মানে ওই জাম্বুরা পাড়তে গিয়ে আপনি এই জিনিসটা দেখেছিলেন?
এটা আমি দেখছি।
ওকে, আপনার ফ্রেন্ড ওখান থেকে কেন চলে আসছে? ও কি কোনো কিছু দেখছে ওখানে?
ও দেখছে, ও আমার যে দেখা দিয়ে ফালতে গাছ থেকে শুধু এতটুকুই সে দেখছে, কিন্তু তারপরে সে এখান থেকে চলে গেল। আর চলে যাওয়ার কারণটা আমি তার কাছ থেকে জানতে পারলাম, সে বলছে যে আমি এখান থেকে চলে আসছি শুধু এই বইয়ে যে আজকে যদি তোমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে হয়তো আমি তোমার ফ্যামিলির কাছে জবাব দিয়ে করতে পারতাম না,
এরপর আর কোনো কিছু?
এরপরে আর কিছু বলতে আরেকটা বিষয় আছে যে আমার এক ফ্রেন্ড আছে, নাম হলো উজ্জ্বল, খুব ভালো ফ্রেন্ড। ও আমার বলতেছে কি যে আজকে রাত্রে ইমুক জায়গায়, আগে তো আমরা ওই যে এখন তো সিটি বেরিয়েছে, আগে তো সিটি মানে প্রচলন ছিল না, আগে তো যে সেট টেলিভিশন মানে বেশি আর
সিডির কথা বলছেন, এখন সিডি আছে, আগে সেটা ছিল না, গ্রামে গ্রামে ভিসিআর ভাড়া নিয়ে
দেখা হতো। তো ওই সেট দেখার জন্য আমাকে বললো যে অমুক জায়গায় আমাদের একটা গ্রাম, মানে গ্রামটা হচ্ছে আপনার পশ্চিম এবং পূর্ব দিকে, মানে এইভাবে লম্বা। তো ওই দিকে একটা পাড়া আছে, এটা কাওয়ালি পাড়া করে বলে, কাওয়ালিরা বাস করতো এখানে। বললো এখানে ভিসিআর আনছে, লো ভিসিআর দেখতে যাই। তখন বন্যা হয়েছিল 2004 একটা, ওই বন্যার সময় পানিটা একটু কমে আসছে। তো আমাদের বাড়ির থেকে ওই পাড়াটাই গেলে যে রাস্তাটা দিয়ে যেতে হবে, মানে কম সময়ে যে রাস্তাটা দিয়ে যেতে হবে, এই রাস্তার মধ্যে পানি, তাছাড়া যদি আমরা মানে একটু অল্প সময় না ভেবে যদি মনে করি যে না একটু অনেক দেরিতে যাব, তাহলে সেম দি রাস্তা আছে বাড়ির সামন দিয়া, ওই রাস্তা দিয়ে অনেক ঘুরিয়ে তারপরে যাইতে হইব। আমরা আমাদের বিষয়টা হচ্ছে কি যে না, আমরা তো ঘুরাই যাওয়ার প্রয়োজন নাই, আমরা এমনি চলে যাবো,
যদি
শর্টকাটে চলে যাবো, পানি তার সমস্যা নাই। শর্ট প্যান্ট ছিল আমাদের পরনে, ওই শর্ট প্যান্ট অবস্থায় আমরা পেট পানি, কলা পানি, আঁটু পানি, কোমর পানি, এরকম অবস্থায় মানে মাঝে 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 এসে এইভাবে মানে
কয়টা বাজে
তখন রাত্রের খুব একটা বেশি বাজে না, 9টা বাজে। তখন আমরা গেলাম, গিয়া ওই বাড়িতে আমি টিভি মানে দেখতেছি, এখানে এক পর্যায়ে আমার মাথায় কাজ করলো যে রাত্রে এই সময় আপনার 1:30 বাজে। মানে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এত রাত্রে যে করতেছি, আব্বাই তো বাড়িতে পারবো, চলে যেতে হবে, সকালে গেলে ধরা কামো, তারপরে কিন্তু মারবো আগে। তখন আমার ফ্রেন্ডকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আমি এখন যাবো না, তো অনেক ভালো লাগতেছে, সকালে যাবো, বাড়িতে যা হবার হবেই। তখন আমি চিন্তা করলাম যে না আমি একাই চলে যাবো। তখন আমি ওই দিকে আমি একা মানে চলে আসলাম, ওই যে পানি দিয়ে আমরা
যে
রাস্তাটা ছিল ওই রাস্তাটা দিয়ে আসছিলাম। ওই রাস্তার পাশে যখন আমি ফ্যানটা খুলবো, খুলে মানে শর্ট প্যান্ট অবস্থায় মানে পার হবো, তখন আমার মনের মধ্যে একটা প্রচন্ড ভয় আসতো, এত রাত্রির ব্যাপার, এই পানির মধ্যে যাবো, আর আমাদের এলাকাটা খুব একটা ভালো না, তো এখন যদি এইভাবে যাই একটা বিপদে পড়ি, মানে এই ধরনের একটা ঘোষণা আমার
মনে
ভয় একটা কাজ করছিল এবং আমার মধ্যে বিরাজ করতেছে। ভাবলাম না যে না আমার দেরি হলে হোক, আমি সিএমডি রাস্তা দিয়ে শুকনো দিয়ে বাড়িতে চলে যাবো ঘুরায়। তখন সিএমডি রাস্তা দিয়ে আস্তে আস্তে গান করতেছি আর যাইতেছি, সিএমডি রাস্তার উপরে ছোট একটা ব্রিজ, ওইটার মধ্যে আবার ওই যে সামনের যে বন্যার যে মানে পানি, ওই পানিতে মাছ চাষ করছে আমাদের গ্রামের একটা লোক, ওই টিচারই মানে একজন টেক কেয়ার, ওনার পাহারা দিচ্ছে,
কেয়ারটেকার,
জি জি, পাহারা দিলে পরে ওনার ও বললো যে এত রাত্রে তুই কোথেকে আসলি, আমি যে এখানে তো টেলিভিশন আনছিল দেখার জন্য গেছিলাম, এখান থেকে আসছি, কই যদি ভয় পাচ্ছে আগায় দিই, আমি ছিলাম আগায় দিতে হবে না। তবে আমার এনার একটা কথা হলো কি, এই ব্রিজটার সাথে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটার সাথে আবার ওই যে আপনার ওই একটা সীতাশাল আছে, যার মধ্যে আমার একটু ভয় লাগতেছে। তখন আমি বললাম কি যদি সমস্যা হয় তাহলে আমি এখান থেকে সিললাম দিব, যদি সমস্যা হয় তাহলে আপনি একটু আগায় মানে একটু আগায়েন, কয়েছে ঠিক আছে আমি লাইটটা ধরলাম তুই যেতে। তো লাইট যতটুকু তার আওতার ভিতরে ছিল অতটুকু তো আমি ভালোভাবে আসলাম। আসার পর আমি করলাম কি ওই যে আমাদের যে জায়গাটা মানে ভিড়ি ট্রেন থেকে যিনি লাইট ধরলো প্রায় 100-150 গজ হবে, তারপরে এই জায়গার থেকে আবার আমাদের বাজারটা হবে আরো 200 গজ। আমার বাজারের মধ্যে আসলাম, বাজার থেকে আইসা রাস্তা এইভাবে আসলাম, আইসা এইভাবে একটা মানে রাস্তা আছে কেয়ারের রাস্তা, ওই রাস্তাটা পারেই আমাদের বাড়িতে যাইতে হবে। তো ওই বাজার থেকে করলাম কি মানে সামনের দিকে আমি তাকালাম, তাকানোর পর আমি দেখলাম যে ঘিজের মধ্যে একটা মানে দুইটা মানুষের আকৃতি মতো বোঝা যাইতেছে, দুজন মানুষ যাচ্ছে। তখন আমি ডাক দিলাম কে, মানে আমার আমার নিজের সাহসের জন্য যাতে ভয়টাই না পাই, তাহলে এই লোকটি থাকলে তার সাথে বাড়িতে নিরাপদে চলে গেলাম, কোনো ভয়টাই আমার মধ্যে আসলো না। তখন আমি ওই যে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললো যে আমি উজ্জ্বল। তখন আমি দৌড়াইয়া তাদের কাছে গেলাম।
এটা কি আপনার আগে পরিচিত উজ্জ্বল?
ওর পরিচিত বলতে ওই যে আমার ফ্রেন্ড, যে ফ্রেন্ডকে নিয়ে আমি ওই যে আপনার টেলিভিশন
দেখতে গেছিলেন, ওকে, ওই ফ্রেন্ডই ওই ব্রিজে চলে আসছে,
জি জি, ব্রিজে চলে আসছে।
আচ্ছা আচ্ছা, তখন তো আপনি তাহলে খুব ইজি হয়ে গেছেন,
একবার ইজি হয়ে গেছি যে আমার তো আর কোনো সমস্যা নেই।
ওকে,
তখন আমি দৌড়াইয়া গেলাম, তোমাকে বললাম আসার জন্য, আর তুমি আসো নাই, আর আমাকে এই এত দূর দুনিয়া ঘুরাই আসলাম আর তুমি এনে আয়া পড়ছো, এটা তো ঠিক করো নাই, আমারও ভালো লাগতেছে না, আমি মানে ফানি ভেঙে আয়া পড়ছি। তো আরেকটা লোক তার সাথে ছিল, সেই লোকটার মাথার মধ্যে একটা বস্তা ছিল, হয়তো কোনো চাইল বা ডান বা কোনো কিছু হবে। তো আমি বললাম যে এই লোকটাকে, ওই লোকটা বন্যা হয়েছে তো ওই যে আওর এলাকায়,
আওর এলাকায় বন্যা হয়েছে,
আওর এলাকায় বন্যা হয়েছে, বাড়ি ঘর নিচে গে ভেঙে ওই লোকটা এখন স্কুল করে থাকবে, তাই কে কালকে তার ফ্যামিলি একটা ডিসিশন নিবে গ্রামে থাকার জন্য। আমি বললাম যে হলে হতেও পারে, মনে মনে ভাবলাম। তখন আমি দেখলাম যে কিছুক্ষণ আগেই যে আমার যে উজ্জ্বল নামে ওইটা ওই লোকের সাথে মানে টিস করে কানাকানি করে, যেটাকে বোঝায় কানাকানি করে, ভাবলাম যে অপরিচিত একটা লোকের সাথে সে কানাকানি করে আর মানে কি, কারণ আমার আপন সে, তার তো আর আপন না। তখন আমাদের যে জায়গাটা, এই জায়গাটা একটু ভয়ঙ্কর জায়গা, এটা পরাবাড়ি করে কয় যে জায়গাটা পার হইয়া, তারপরে আমাদের পরাবাড়ি, আগে হিন্দুরা বাস করতো জমিদাররা, তোরা সবকিছু জায়গা চলে গেছে ভারতে, আর এইভাবে
মানে পড়ে আছে বলে বলে যে পরাবাড়ি।
জি জি পরাবাড়ি।
ওকে,
তারপর এখানে তারে বললাম যে তুমি এই তার সাথে কানাকানি করতেছি আর মানে কি, সেটা তো ঠিক না। তখন আমি তার হাত মানে হাত মানে ফ্রেন্ড, তো ফ্রেন্ড মনে করে আমি হাতে এইভাবে একটা ধাক্কা দিলাম, দেওয়ার সাথে সাথে আমার হাতের মধ্যে মানে খাটার মতো লাগলো, ঝিম করে উঠলো আমার হাতটা, তার সারা শরীর ঝিম করে উঠলো। যখন ঝিম করে উঠলো তখন তো আমার ভীষণ একটা ভয় লাগতেছে যে ওর শরীরে খাটার মতো, তারপরে বিষদার মতো বোঝা যায় সে যে জায়গাটার মধ্যে দূর, সেই জায়গাটার মধ্যে ওই যে আপনার কলা গাছে অনেক রকম থেকে না যে বিষদার মতো
থাকে, পিচ্ছিল পিছলা একটা কিছু পদার্থ থাকে ওই রকম,
ওই পদার্থটা মানে এই পদার্থের মতো আমার হাতের মধ্যে লাগলো। তো লাগার পরে আমি চিন্তা করলাম যে এইরকম হচ্ছে কেন আমার, তখন আমি তাকে বুঝলাম যে কি ব্যাপার, কি এই ধরনের তোমার মানে খানাকানি করতেছো, তাছাড়া তোমার শরীরে খাটা,
আমি
জিজ্ঞেস করতেছি মানে সাহস করে আমাকে বলে চুপ থাক, কোনো কথা বলবি না আজকে, আজকে তোমার সেবে পাইছি, এই কথা যখন বলছে তখন তো আমার হার্ট একবারে মানে স্তব্ধ হয়ে গেছে, এখন আমি মারাই যাব না পড়ে যাব না কি করবো না দৌড়ে দিব, এই ধরনের কোনো কিছু আমি মানে বুঝে উঠতে পারতেছি না। এমন তো অবস্থায় আমি যে লোকটা ফাইলের যে লোকটা ছিল ওই লোকটার মাথার মধ্যে হঠাৎ করে দেখি যে বস্তারা ছিল, ওই বস্তারা নাই, বস্তারা উদাও
কোথাও ফেলকে বা কোনো কিছু
মানে তার দিকে আমার প্রথম তো আমার ফ্রেন্ডের দিকে মানে যে উজ্জ্বল ওর দিকে আমার এ ছিল মানে
লক্ষ্য ছিল,
লক্ষ্য ছিল, কিন্তু ওই যে বস্তাওয়ালার দিকে তোমার লক্ষ্য
খেয়াল করেন নাই,
খেয়াল করেন নাই, কিন্তু আমি হঠাৎ করে দেখি যে তার মাথার মধ্যে কোনো বস্তা বলতে কোনো কিছু নাই। তখন ওরা করতে গেছে কি এমন ধরনের মানে একটা ব্যারিকেড সৃষ্টি করছে চতুর্দিক থেকে, যে ব্যারিকেডের কারণে যে কোনো মুহূর্তে আমার বিপদ আসতে পারে, এই জিনিসটা আমি ভাবতেছি যে আমি পুকুর আছে একটা সাইডে, এই পুকুরের সাইডে আমার নেয়ার জন্য অনেক চেষ্টা করতে,
কিভাবে নেওয়ার চেষ্টা করতেছে
মানে নেওয়ার চেষ্টা করতেছে দুইজন মানে এক সাইডে আর এক সাইডে মানে আমি,
আমার আপনার এক পাশে রেখা হাঁটতেছে যেন আপনি আস্তে আস্তে চাপতে চাপতে পুকুরের দিকে চলে যান।
জি জি। আর এই পুকুরটা অনেক দূষিত, অনেক পুরনো মানে পুকুর এটা, তো এখানে নিয়ে মানে আমাকে যে কোনো পানির মধ্যে সুখ নাবে বা মারবে, যে কোনো একটা পরিকল্পনা করবে, আমি এই জিনিসটা মানে তত্ত্ব নাবে আমি বুঝতে পারি
আপনার মাথায় এই জিনিসটা
কাজ করতেছে,
কাজ করতেছে।
আমি কিন্তু সাহস হারাচ্ছি না, ঠিক আছে, যে সাহস হারালে অনেক মানুষে বলতে যে কোনো বিষয়ে সাহস হারালেই নাকি হাত
ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা, পরিবর্তী ঘটনার শুরু হয়েছে মাত্র, আপনারা নিশ্চয়ই জানেন শুনছেন ডর এবিসি রেডিও FM 89.28। আমি আরজি চিত্রিয়া এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে, সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বেলালের গল্পের মাঝখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, আমরা আবারও ফিরছি বেলালের গল্পে। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.28, আরজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডের লোবান। এই হচ্ছে আমাদের টিম, বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন তারা হচ্ছেন বেল্লাল, যার গল্প ইতিমধ্যে শুরু হয়ে গেছে, একটু পরে থাকবে সিফাত এবং তারপর হারু। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892, এই নাম্বার। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
আমাদের বাড়ির সামন দিয়াই স্কুলঘর মাদ্রাসা এক জায়গায় আমাকে আর এই জায়গায় মানে সুযোগ পেল না। ওই যে পুকুরে যে আমার পালবে
সুযোগ পেল না,
সুযোগ পেল না বলতে এই সুযোগটা আমি দেই নাই।
কিভাবে
আমি দেই নাই সুযোগটা? এইভাবেই যে আমি মানে কোরআন থেকে একটা আয়াত পড়ছি, ওই আয়াতটার কারণে হয়তো আমি মানে একটু বাঁচাই গেছি। পড়ার সাথে আর মানে একটু দূরে যাই, তখন আমি একটা ফাঁক দিয়ে ওই রাস্তা ধরি। ওই যে স্কুল আমি পাইতেছি না, আমার মানে শরীরে এইরকম অবস্থা হয়েছে যে আমি দৌড় দিলে পরে যাবো, মানে আমার শরীর একবারে নার্ভাস হয়ে গেছে। তখন আমি স্কুল ঘরে আসলাম। আসার পরে এখানে এমন একটা ব্যারিকেড আমাকে করলো। কিভাবে করলো ব্যারিকেডটা? হচ্ছে এরা দুইজনের মধ্যে আরেকজন অ্যাড হয়েছে।
আর স্কুলে ছিল আগে থেকে?
না না, স্কুলে ছিল না, হঠাৎ করে মানে অ্যাড হয়েছে।
কোথেকে
যেন আসছে আমি নিজে বলতে পারবো না, তিনজন হয়ে গেল অলরেডি। এমত অবস্থায় মানে যখন আমাকে ধরবে 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 দুইটা হয়ে যায় স্কুলের যে ফাঁকা ওটার মধ্যে একজন ধূপ দিবে আমাকে,
মানে ধরবে ধরবে মানে কি একটু সিচুয়েশনটা,
মানে সিচুয়েশনটা হলো আপনার যে আমাকে ধরবে ধরবে মানে তিন ওজন মানে একবারে মানে ক্লোজ
আপনাকে ঘিরে ধরতে,
জি জি একবারে ক্লোজ হয়ে আইতাছে আস্তে আস্তে, মানে চাই পাইতাছে।
আচ্ছা,
যখন চাই পাইতাছে তখন এই মুহূর্তে স্কুলের মধ্যে একটা পাগল, মানে একটা পাগল ছিল মানে পুরনো পাগল, ওই পাগলটা বলতেছে কি হচ্ছে রে এখানে। তখন এই পাগলটা যখন এই সাউন্ডটা করলো তখন ওই পাগলটা মানে অনেক পরিচিত পাগল আমাদের, সে পাগলটা মানে অনেক আমরা ভালোবাসি, সবাই ভালোবাসে গ্রামের। সে পাগলটা কোথেকে আসছে এটা আমরা আজ পর্যন্ত মানে শনাক্ত করতে পারিনি। ওই পাগলটা যখন এই কথা বললো তখন তাদের কাছ থেকে একজন উত্তর করলো যে তোর কি হয়েছে, তুই এত মানে বক বক করতেছিস কেন, এত চিল্লাচ্ছিস কেন, একটা ছোট ছেলেকে ওই ছেলেটা নিয়ে তোরা অনেক ভয় দেখাচ্ছিস, মারার জন্য পরিকল্পনা করতেছিস।
পাগল বলতেছে?
জি জি পাগল এই কথাটা বলতেছে, মানে দাঁড়ে বেশি দূরে না, প্রায় 10 এরকম হবে ফুট। ওই ছেলেটা সাইডে দে, তখন বলতেছে না ছাড়বো না। তখন ওই পাগলের হাতে আবার একটা সিগারেট বা বিড়ি, যেটাকে বলে আমরা সুবুদ বিড়ি আছে কিশোরগঞ্জ, সেই বিড়ি খাচ্ছিল। ওই বিড়িটার মধ্যে আগুন ছিল, ওই আগুনটা দেখাচ্ছে, আগুনটা দেখছিস, ওইটা দিয়ে পাড়ায় পাড়ায় তো করে মারবে। এই কথা যখন পাগল বললো, বলার সাথে সাথে সাইলোলা যে ব্যক্তিদের প্রথমে বলছিলাম ওই লোককে হঠাৎ করে নাই উদাও, মানে যেমন এমন আমরা মনে করেন এখানে অনেকজন বসে আছি, এর মধ্যে যদি একজন হঠাৎ করে না থাকে তাহলে আমাদের সিচুয়েশনটা কিরকম হবে, এইরকম মানে একজন হঠাৎ করে নাই, চুপ করে চলে গেছে। এর পাশাপাশি আরেকজন নাই, আর আমার যে ফ্রেন্ড যে উজ্জ্বল নামে যে বন্ধুরা, ওই বন্ধুরাই করছে কি আপনার ওই যে একটা চিপা দিয়ে দৌড় মারলো, একটা বাড়ির একটা চিপা ছিল স্কুল আর একটা বাড়ির চিপা ছিল, ওই চিপা দিয়ে দৌড় দিল। যখন দৌড় দিল আমিও তো মনে করেন জুতা দুটা রেখে একবারে দৌড় দিলাম, দৌড় দিয়ে গিয়ে পড়লাম আমাদের বাড়িতে, বাড়িতে বেশি দূরে না, প্রায় 100 মিটার হবে এরকম স্কুল ঘর থেকে। গিয়ে আমি গিয়ে দেখলাম যে আমার এক চাচি চিপা বানাচ্ছে, তখন আমি গিয়ে যখন উল্টে পড়ছে উনার উপায় পায় লাগছে, কি হয়েছে কি হঠাৎ করে একটা মানুষ যদি পড়ে যায় তাহলে ভয় পাওয়ার একটু বিষয় যে এত রাত্রে, ও কি হয়েছে তোমার বাবা কি হয়েছে? আমি সে এই বিষয় বললে আমার আব্বা আম্মু মানে আমার কথা শুনে ঘর থেকে উঠে দৌড়ে আসে, হয়তো বাবা কি হয়েছে কি হয়েছে, হয়েছে এটা এই ঘটনা আমার কাছে মেরে গেছিল। তখন ওই পাগল লোকটার কাছে গেলাম, সবাই একসাথে, এই পাগলটা বলতেছে বাবা তুমি এখানে থাকার কারণে তুমি কিন্তু বাইচা গেছো, নাহলে তোমার আজকে নির্ঘাত মেরে বলতো, তুমি এই ধরনের আর মানে রাত্রে এভাবে একা ঘোরাফেরা করো।
ওনার তো কথাবার্তা যেটা শুনলাম খুবই স্বাভাবিক মনে হচ্ছে, ওনার পাগল কেন বলেন আপনারা?
না পাগল বলতে সে পাগলের মতো থাকতো, পাগলের মতো আকৃতি, সবসময় পাগলের মতো চলাফেরা করতো, থালা থাকতো তার গায়ে, পাগল বলে আমরা আখ্যায়িত করে থাকি। তখন তো সে বললো যে বাবা তুমি একটা কাজ করো, যে রাত্রে ঘোরাফেরা করো না, যদি রাত্রে ঘোরাফেরা করো তাহলে তোমার অনেক সমস্যা হতে পারে, ওরা তোমার পিছনে লাগাই না সে তোমার আব্বা কবিরাজির কারণে, আমার আব্বা একটু কবিরাজি জানে বলি নেই।
ও আপনার আব্বা কবিরাজি করতো,
জি জি,
এইসব জিনিস ঘাটাইতো, সেই জন্য আপনার প্রতি একটা ক্ষোভ ছিল ওই জিনিসগুলার?
জি জি জি। পাগলে বললো, তো সে পাগলে কই থেকে বললো, আমার আব্বা কই থেকে কবিরাজি করে কি করে না করে ওই জিনিসটা সে কিভাবে জানলো? তাহলে তখনই আমার মনে হলো যে না, সে পাগল তো কোনো
স্বাভাবিক
স্বাভাবিক কিছু না, কিছু না, সে অনেক অনেক ধরনের জ্ঞানী একটা পাগল, ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু আছে এই ধরনের, মানে আমি আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো। যাই হোক, তারপর আমার যে ফ্রেন্ড উজ্জ্বলের কথা যে আমি বললাম যে তাদের সাথে সে এক ছিল, বর্ষকালে আমি তার বাসায় গেলাম, গিয়ে বলতেছি কি যে একটা কাজ কি যে তুমি যে রাত্রে তোমার নিয়ে জানিয়ে গেলাম, তাছাড়া এই ধরনের ঘটনা মানে যতটুকু ঘটনা হয়েছে এই ঘটনাগুলো আমি সবকিছু তার মানে গুছাই গেছে বললাম। তখন আপনার সে আমার কাছে কসম কাটে যে আমি সকাল 8টায় বাসায় আছি ওই জায়গা থেকে, কিন্তু তোমার সাথে এই ধরনের কোনো ঘটনায় আমি সংযুক্ত ছিলাম না।
আচ্ছা আচ্ছা,
তখন তো আমার ভয় আরো বেড়ে গেছে যে এটা আমি কি দেখলাম।
স্বাভাবিক, আপনি যখন বলছিলেন যে গায়ে হাত দিছিলেন কাটার মতো, তারপরে কেমন
সবকিছু আমি
পদার্থ এভরিথিং, উজ্জ্বলের তো আর এই জিনিসটা হওয়ার কথা না।
না না, এটা বিষয়টা হচ্ছে আমার ফ্রেন্ডের মানে মানে আমার ফ্রেন্ডের মতো সে সাজে সাইজে আমাকে মানে
আপনাকে ক্ষতি করার চেষ্টা, আপন লোকের বেশ ধরে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল এবং আপনার বাবার কারণেই সেটা হয়েছিল। ওনার কবিরাজি এই পাগল কি এখনো আছে ওই এলাকায়?
না, এই পাগলকে আমি আর দুই তিন দিন পরে, ঘটনার দুই তিন দিন পর আর আমরা দেখতে পাইনি। সে আগে মনে জন্য চলে গেল, এই পাগলটাকে আমরা আর কখনো খুঁজে পাইনি এখন পর্যন্ত। আমি ওখানে অনেকবার ফোন করি ঢাকা গাজীপুর থেকে যে পাগলটা আসে কিনা, বলে যে না পাগলটা
এখনো পর্যন্ত
না না এখনো পর্যন্ত আর পাগলটা কোনো সন্ধান পাওয়া যায়নি।
অদ্ভুত, আসলে দুর্দান্ত ছিল আপনার স্টোরিটা, আসলেই আমার কাছে বেশ ভালো লাগছে। বিশেষ করে মানে ওই মুহূর্তে যেইভাবে আপনারে আটকাচ্ছিল, তা আসলে আপনার কপাল অনেক ভালো, আপনি এই সিচুয়েশনে বেঁচে গেছেন।
জি জি।
যাই হোক বিলাল ভাই, আরো একটা ঘটনা আপনার আছে আমি যতটুকু জানি, কি গো সোহান আর একটা শুনি।
যাই হোক, গল্প তো অসাধারণ লাগছে, পরের গল্প শুনবো না মানে অবশ্যই শুনবো, বাট আমার আজকে একটু বেশি কেমন যেন ঠান্ডায় গলাটা এমন ধরছে, আমি এতক্ষণ কোনো কথা বলি নেই, এটা তো খেয়াল করছি তুই, আমি আর কথা বলতে চাই না আজকে, আমাদের খালি শুনতে দেবে ভাই, তো বরাবর কাশি আসতেছে ভালো লাগতেছে না। বলেন বিলাল ভাই, আপনি বলেন, আর নাহলে সুমন তুই কি বলবি বল।
একটা ঘটনা হচ্ছে আপনার যে আমি আমাদের পার্শ্ববর্তী গ্রামে, যাদের নাম রাওয়াতি গ্রাম, এখানে একটা দরগা শরীফ আছে।
আচ্ছা,
ওই দরগা শরীফে আমি গেছি মানে মাহফিল শোনার জন্য, অনেক মাহফিল হয়, তো মাহফিল শোনার।
কতদিন আগের ঘটনা?
ওইটা হলো আপনার আনুমানিক 5 বছর হবে।
কখন গেলেন ওই গান শুনতে মাহফিলে?
গান শুনতে আমি গেছি আপনার রাত্রের 8টার সময়।
ওকে,
8টার সময় গেছি, তো এখান থেকে ফিরছি আপনার রাত্রের আনুমানিক 11টা অথবা 11:30 বাজবে। এই মুহূর্তে আমি ওই যে একটা ব্রিজ আছে এখানে, আমি যে জায়গাটাতে আসলাম,
আচ্ছা,
ওই জায়গাটার মধ্যে আপনার হঠাৎ করে আমি দেখলাম একটা গাছ, এখানে একটা পুরনো গাছ আছে, ওই গাছটা হলো রেন্টি গাছ। রেন্টি গাছ, কেউ বলে কড়ই গাছ এই ধরনের মানে বলে থাকে, তো অনেক পুরনো গাছ, অনেক মোটা। আমাদের গ্রামের অনেক লোকের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে গাছটা অনেক পুরনো। ওই গাছটার পাশে যখন মানে খালি গেছি, যাওয়ার পরেই হঠাৎ করে মানে একটা এই গাছটার যে পাতা গুলো আছে, হঠাৎ করে জ্বর উঠলে যে মানে একটা গাছ মানে একবারে
কাঁপুনি
যেভাবে কাঁপুনি শুরু হয়ে যায়, এইভাবে একটা কাঁপুনি শুরু হইলো। কাঁপুনি শুরু হয়ে হঠাৎ করে আমার সামনে একজন লোক, আগে অবস্থায় মাথায় পাঞ্জাবি, খুব সুন্দর চেহারার একটা লোক, স্পষ্ট মানে এখন আমার চোখে ভাসলে মানে লোকটাকে ভাসলে যদি আমি চোখ বন্ধ করি, ওই লোকটা আর দেখে আমি একটু ভয় পাইছি। তাইলে পরে আমার বলতেছে যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার সাথে আমি কিছু কথা বলতে আসছি। কিন্তু ঠিক আছে, আপনি আমার সাথে কথা
বলেন,
আমি একাই। তখন আমার বললো যে শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কি কথা বল? তোমার যে চাচা চান মিয়া, মানে কোন নামকরণ করিব করে বললো যে চান মিয়া, তো কিন্তু তোমাদের বাড়ির সামনে যে পুরনো যে দুইটা তাল গাছ, ওইটা কাটার জন্য কিন্তু পরিকল্পনা করতেছে। ওই তাল গাছে কিন্তু আমরা অনেকদিন ধরে বাস করি, ওই তাল গাছটি যদি কাটে তাহলে কিন্তু তোমার সাঁচার অনেক সমস্যা হতে পারে, আর যদি তাল গাছটি না কাটে তোমরা ফিরাইতে পারো তাহলে কিছু হবে না, তারা একটু বারণ করো যাতে এই তাল গাছটি না কাটে। তখন এই কথা শোনার পর আমি বললাম যে ঠিক আছে, আমি যতটুকু বলার আমার সাঁচাকে আমি বলবো। এই কথা বললে আমার বললো যে ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার কিছুক্ষণ পরে আবার চোখ তাকালাম, তাকায় দেখি যে হঠাৎ করে লোক আবার নাই, চলে গেছে, মানে এই কথা বললেই চলে গেছে। তখন এই জিনিসটা নিয়ে আমি অনেক কল্পনা করতেছি যে কি বললো, কে বা কি, বা কোনো হুজুর হইলো কিনা, বা কোনো জিন জাতি হইলো কিনা, মানে অনেক নানান প্রশ্ন আমার মধ্যে মানে বিরাজ করতেছে। যাই হোক, আমি আমার আব্বাকে ওই রাত্রে গিয়ে ডাইকে তুললাম, রুম থেকে ডাইকে তুললে আব্বা তো অনেক মানে কিছু জানে অনেক কিছু, তাইলে আমি আমার আব্বার কাছে শেয়ার করে দেখি যে এটা কি হয়। তখন আমার আব্বারকে বললাম যে আব্বু এই বিষয়ে একটা লোক আমারে এই কথা বললো যে এই তাল গাছ যাতে আমার চাষা চান্নে চাষা যাতে না থাকে সে কাটার জন্য পরিকল্পনা করতেছে বুঝলা গেল
এই ঘটনাটা বললেন
হ্যাঁ এই ঘটনাটা বললাম
আপনার চাচা কি আসলে তাল গাছ কাটার চেষ্টা করতেছিল
হ্যাঁ চেষ্টা করতেছিল এটা আমরাও জানি তখন আমার আব্বা বললো কি তুমি যে কথাটা আমারে বলছো করে কিছুক্ষণ আগে আমি স্বপ্নে দেখছি
আপনি যেটা রাস্তায় দেখে আসছেন আপনার আব্বা বলছে যে ঘুমের মধ্যে উনিও সেম জিনিসটাই স্বপ্ন দেখছে যে উনাকেও একজন কেউ এসে বলছে যে তাল গাছটা ওই লোকটাই আচ্ছা
ওই লোকটাই বলতেছে যে তোমার বাইকে পালন করো যাতে তাল গাছটা না কাটে
ওকে
তখন তো আমার আর বলার কোনো কিছু নেই কারণ আব্বা তো সবকিছু বুঝতে পারছে আমি বললাম সেও স্বপ্নে দেখলো আর আমি বললাম যে তোমার বাইকে তুমি কি করে ফিরাবা ফিরাইও নাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে তুমি ওই তো স্বপ্নে দেখছো আব্বা তো সকালে আমার চাচাকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে কি যে এটা কাজ করো কি যে আমাদের মধ্যে অনেক নিষেধা গাছতেছে তুমি তাল গাছটি কাটো না তাল গাছের যে কাঠ হয় প্রয়োজন আমি তোমাকে কিনে দেবো তারপরে তুমি তাল গাছগুলো কেটো না এই তাল গাছের মধ্যে অনেক দেব বা দানব বা যে কোনো একটা
জিনিস
এরা বাস করে এই ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে আসছে এবং আমাদেরকে অনেক ইশারা ইঙ্গিতে বলতেছে তুমি এই গাছটা কাটো না তখন আমার চাচা বললো কি আমি এসব বিশ্বাস করি না সেটা একটা বাজে কথা এই ধরনের ভূত পেট নিয়ে যোগ মানে
আপনার চাচাকে কোনো ধরনের কোনো কিছু স্বপ্ন দেখায়নি বা কিছু করে আপনার চাচাকে ওয়ার্নিং দেয়নি
না না ওই বিষয়ে তো আমরা কিছু জানি না বা জানতে চাইনি
আচ্ছা
হয়তো আমার চাচাকে বলতে পারে কিন্তু সে আমাদের
কাছে বিশ্বাসই করে না এগুলো
এইগুলো বিশ্বাস করে না এবং আমাদের কাছে শেয়ার করার তার কোনো প্রয়োজন মনে করে না
আচ্ছা
তখন চাচাকে বললো যে চাচা বললো যে না আমি এই ধরনের কোনো কিছু বিশ্বাস করি না তোমরা হয়তো কারণে আমার সাথে মিথ্যা কথা বলতেছো আমি বললাম চাচা আমি তো তোমার ভাতিজা আমার কাছে ধরনের একটা কিছু হয়েছে তুমি কাজটি কাটো না প্রয়োজনে আমি তোমাকে মানুষের বাড়িতে কাজ করে এলো মানে টাকা এনে আমি তোমার কাজ কিনে দেবো ঘর করার জন্য তারপরে তুমি গাছটা কাটো না এই কথা বললাম তখন বলতেছে যে তোমরা যে গাছটি দিয়ে আমি কাইটা ঘর করবো দিকে ওরা শেয়ার পাবে এই জন্য আমাকে ফিরানির জন্য এই ধরনের একটা মানে অভিনয় করতেছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা তার ভালো চাচ্ছি অথচ সে তাহলে এটা আর বলার কোনো প্রয়োজন নেই যা হবার হোক এর দুই দিন পরেই মানে তাল গাছ কাটার জন্য আপনার লোক ভাড়া করলো দুইটা তাল গাছ মানে অনেক পুরনো তাল গাছ আমাদের এলাকার মধ্যে এই ধরনের তাল গাছ আপনি পুরো থানার মধ্যে একটা লাগাতে পারেন না তারপর তাল গাছ মনে করেন আমার চাচা কাটলো কাটার পরে আমরা আমি তো কাঁপতেছি একটা গাছের মধ্যে ধীরা কাঁপতেছি যাই যে তাল গাছ কাটলো এই লোকটা আমাকে বললো আল্লাহ জানে না জানি কোন গজব আমার চাচার উপরে পরে এই ধরনের মানে কল্পনা আমি করতেছি গাছ কাটলো গাছ কাটার পরে আমি গাছে ঘুরে গেলাম আমি নিজে গেলাম আমাদের গ্রামের প্রায় 50-60 জন লোক বেড়াও গেল গিয়ে দেখলাম যে গাছের যে ঘুড়িটা এই ঘুড়ি দিয়া মানুষের হাতটাও কাটলে যেরকম রক্ত টেপ 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 করে পরে ফুটা 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 পরে এরকম রক্তের মতো পড়তেছে রক্তের মতো যখন পড়তেছে তখন এই যে
সবাই দিচ্ছে মানে পুরো
50-60 জন লোক সবাই
এত মানুষ গাছটা কেন দেখতে আসছে
এত মানে
এটা কি রক্তের কথা শুনে
না না এমন বিষয়টা হচ্ছে এই গাছটা নিয়ে আমার আব্বা একটু সিল্লা সিল্লি করছিল পূর্বে বলি না
ঝগড়াঝাটি
হয়েছিল এই জন্য সবাই দীর্ঘ গ্রামের বিষয় তো অনেক
আচ্ছা ওই একটু কিছু হইলেই অনেক মানুষ দেখার জন্য চলে আসে
তখন ওই রক্ত যখন আমরা দেখলাম দেখে তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে ওই যে কথা বলছে মানে একবারে কারেক্ট
ওয়ার্নিং যে দিয়েছে আপনাদের
জি জি এটা অবশ্যই সত্য কথা কিন্তু
চাচাও দেখছে যে
রক্ত আমার চাচাও দেখছে দেখে করছে কি ও এই জিনিসটা বন্ধ করার জন্য এখানে ছাইয়ের যে টাল ওটা ছিল মানুষের ছাই বলতো তাল গাছে ঘুরায় ওই ছাই দিয়ে মানে তাড়াতাড়ি ঘুরে লাইছে ওই জিনিসটা মানে যাতে বন্ধ হয়ে থাকে তাড়াতাড়ি ঘুরে লাইছে ছাই মারি দিছে এটার মধ্যে তো ছাই মারি দিছে এর মতো অবস্থা আরো টুম করলো এই টুম করলো একই অবস্থা একটা তাল গাছে দুইটা তিনটে টুম তো করতে হবে
অনেক খন্ড খন্ড খন্ড
ওইটা আপনার এই যখন কাটে তো এই পরিস্থিতি হয় রক্তের মতো পড়ে
এই দিক দিয়ে পিস করছে ওই রক্তের মতো
করছে তখন এটা আমি এখানে এটা আরো অনেক লোক আমাদের গ্রামের সবাই দেখছে তখন এটা এই সাইটি বন্ধ করে মানে এইরকম মানে রাগি ছিল এই ধরনের কোনো কিছু বিশ্বাসই করতো না আর ভয়ও পাইতো না আর আমার তো ভয়ে সারা শরীর কাটতেছে যে কি হচ্ছে এইসব এইটা তো গাছ কাটলো এটা পানির মধ্যে মানে ভিজায় রাখলো মানে আমাদের গাছ মানে ভিজায় রাখলে কাঠ একটু শক্ত হয় এই জন্যই এর 15 দিন গণা 15 দিন গাছটা কাটার 15 দিন পর আমি শুধু বলতেছি যে আল্লাহ তুমি তার আমার ছাঁচারে তুমি বাঁচাও যে করে তুমি তারা বাঁচাও এবং আল্লাহ তুমি ক্ষমা করে দাও কারণ তোমার উপরে তার কেউ নাই তুমি আল্লাহ মাফ করে দাও 15 দিন পর সাইকেল নিয়ে আসতেছি তো আমার চাষা আবার একটা দোকান করতো চাল মানে চায়ের দোকান আসার পরে আমি বললাম কি যে তুমি গাছটি যে কাছো, এই মুহূর্তে আমি বললাম যে গাছটিতে তুমি কাছলা, তুমি যে করি হোক যে গাছটি যে কাছো, এই জন্য তুমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। এইভাবে কিন্তু আমি 15 দিন লাগবে যাইছি, কিন্তু কোনো কাজে আসে না, বলো আমার আরো দমক পড়ে। এই নিয়ে সাইকেলটা নিয়ে আমি বাড়িতে আসলাম, আইসামি মানে সময় আপনার 3:30-4 এইরকম ভাবে বাদ বাড়ি দিল। তো প্রথম নলাটা আমি মানে মুখে নিয়েছি যে খাবো, এই মুহূর্তে একটা বিকট শব্দ হলো, প্রচন্ড একটা শব্দ, যে শব্দ আমার জীবন আমি কোনোদিন আজ পর্যন্ত শুনিনি। শব্দ হলো মানে ধুম করে উঠলো একটা শব্দ, আমাদের বাড়ি থেকে আবার সেম দিকে রাস্তাটা, ওটা কিন্তু স্পষ্ট দেখা যায়। তখন আম্মাই বলতেছে কি করছে, গাড়ি পড়ে গেছে। তখন আমি বাত রাইকে দৌড় দিলাম যে জায়গাটা গাড়ি পড়ছে কোন জায়গাটা, আমি বলি আপনাকে আপনি বুঝতে পারবেন, এটা আমি বলে গেছি। ওই যে ব্রিজটা আছে না, যে ব্রিজটার মধ্যে আমাকে ওই যে মানে আল্লাহ আল্লাহ লোকটা বলছিল এই জায়গাটার মধ্যে, ওকে সিম্পলি এই জায়গাটার মধ্যেই মানে বাসটা পড়ছে মানে ধোঁয়ার মতো। তখন আমি দৌড়ে গিয়ে দেখলাম কি যে মানুষ ওই বাসের ভিতর থেকে মানে যে মরতেছে, আর ওই যে মানে খাতরাইতেছে মৃত্যু যন্ত্রণা মানুষদেরকে। আমি মানে নিজেও মানে ফ্যান শার্ট বইলা হাতের সবকিছু বইলা, রক্ত তো একবারে মানে ভিজা গেছে গা রুটকার যা আছে সবকিছু, এই লাশ আমি বার করতেছি সাইনাটিনে মানে যে অ্যাক্সিডেন্টের লাশ, বাসের গর্ত আছে নিচে, ওই গর্তরা থেকে আবার কিছু পানি আমার সাতটা ভিজা এনে মুখের মধ্যে দিতেছি, এমতো অবস্থায় মরে যেতেছে, এইভাবে মরতেছে। তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট আমার জীবনেও দেখি নাই। কেমন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আপনাকে একটু বর্ণনা দিই।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি। আমরা বেল্লালের গল্পে রয়েছি এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট। অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আর জি কিবরিয়া, এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান, বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে রেকর্ড হয়েছে বেল্লাল, সিফাত এবং হারুর জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি।
রাত 12:00 পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। ডরে আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আজকে যে জায়গায় বসে আপনারা ডরটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে ডরটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন, রেহান, সাথে রয়েছে বিশাল একটি টিম এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এভাবে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান, যদি আপনি কোনো গণমাধ্যমে প্রকাশ করেননি, তাহলে আসতে পারেন আমাদের ফোন নম্বরে। ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই।
এক্সিডেন্টটা হচ্ছে আপনার উপরের যে বডিটা, নিচের যে চেসিস অর্থাৎ যে নিচের যে সাইড, দুইটা এক হয়ে গেছে একবারে,
পুরো চ্যাপ্টা হয়ে গেছে,
চ্যাপ্টা হয়ে গেছে একবারে। এই জিনিসটা পরে আমি আবার জানতে পারলাম একজনের কাছ থেকে, যিনি দাঁড়িয়ে ছিল অ্যাক্সিডেন্টটা দেখে, সে বললো যে গাড়িটাকে 10 ফুট পর্যন্ত মানে উপরে উঠে এনেছে।
কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে,
এমনি হঠাৎ
হঠাৎ করে?
জি জি, গাড়িটা মানে এ হয়ে গেছে মানে উপর উপরে উঠে আর নিচে মানে একবার টান নামার।
আচ্ছা,
মানুষ তো অনেক মন
চাপা হয়ে গেছে।
হঠাৎ করে আমি আমার চোখে বললে একটা সিটের সিপার মধ্যে, আপনার সিটের যে সিপা, ওই সিপার মধ্যে একটা মেয়ে ছোট্ট হিন্দু মেয়ে একটা, এটার বয়স হবে আনুমানিক আপনার 5 বছর এরকমই হবে। ওই মেয়েটা আমি দেখলাম যে তার যে এই সাইডটা আছে না বাম চোখের যে সাইডটা, ওই সাইডটা সামড়ানা পুরো ডান থেকে এই পর্যন্ত আয় করছে। ওই সামড়ানোর জন্য আয় করছে, তখন আমার খুব মায়া লাগলো যে মেয়েটা নিয়ে আমাদের পাশের বাজারে যে ফার্মেসি আছে এখানে নিয়ে আছে ডেটল মেটল দিয়ে ড্রেসিং করি। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে এখানে খবর আসলো যে তোমার চাষা চান্নিও মারা গেছে। তখন আমি গেলাম, গিয়ে দেখি যে ঠিকই আমার চাষার পেট থেকে মাথা পর্যন্ত যে উপরের সাইডটা, এই সাইডটা আপনার হাড় গুড় মাংস এরপরে মাথার মস্তিষ্ক মানে কোনো কিছু ছিল না একবারে, মানে লাডি মাছ ভর্তা করলে শাঁখি মাছ, শাঁখি মাছ ভর্তা করলে যেরকম হয় না এইরকম হয়ে গেছে ভর্তা করলে যেরকম। এই জিনিসটা দেখে তো আমার মানে
উনি আসলো কিভাবে, উনি তো দোকানে ছিল,
ওইটাই বিষয়, ওনা কিভাবে আসলো ওই জিনিসটাই আমি আজ পর্যন্ত শনাক্ত করতে পারিনি।
এমন হতে পারে যে উনি দোকান বন্ধ করে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট
হয়েছে। না বন্ধ ছিল না, মানে শাটারের পাশে দাঁড়ায় ছিল।
আচ্ছা, আপনাদের এলাকার ওইখানে আজ কেউ কি অ্যাক্সিডেন্ট হয়েছে?
জি জি, আমাদের গ্রামের একটা মহিলা মারা গেছে, গাড়ির যাত্রী ছিল,
সেই গাড়িতে ছিল, কিন্তু গাড়ির বাইরের যে মানুষ মারা গেছে তার মধ্যে শুধু আপনার চাচাই?
আমার চাচা বাইরে একাই।
একাই মানে গাড়ির বাইরে, মানে গাড়ির ভেতরের মানুষ ছাড়া বাইরে আহত হয়েছে মারা গেছে এর মধ্যে শুধু মাত্র আপনার চাচা?
জি জি, আমার চাচা আনলে একজন।
আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনার চাচা আসলে রাস্তায় হয়তো যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের ধাক্কা খেয়েছে।
অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু প্রাথমিক অবস্থায় যে আপনাকে আমি বললাম কিছুক্ষণ আগে যে একটা লোক আমাকে বললো যে তোমার চাচাকে বলো তাল গাছটা যাতে না কাটে, আমি 100%
মানে ওই তাল গাছ কাটার 15 দিন পরেই এই ঘটনাটা ঘটে গেছে।
এই তাল গাছটা কাটার কারণেই ওর পরিস্থিতিটা এরকম হয়েছে আমি ধারণা করি।
এরপরে কি আর কোন ধরনের স্বপ্ন বা কোনো কিছু দেখেছিলেন যেই মানুষটা আপনাদেরকে আগে আপনাকে আপনার বাবাকে স্বপ্ন দেখিয়েছে?
হ্যাঁ, আমার আব্বাকে স্বপ্নে দেখাইছে যে তুমি আমরা কিন্তু আবার আমাদের মানে যে বাড়িটা আমার আব্বার আপন চাচাতো ভাই একজন, ওর নাম হলো মঞ্জু। আমি শুরুতে যে দেখে আসছি ওকে জিনে ধরতো, জিন ওকে সবসময় ধরতো, এটা আমল বলে আমাদের গ্রাম্য ভাষায় আমলে ধরতো, আর এটা আব্বা সারাইতো মানে সারাইতো। আমার ওই চাচা যেটা আমার আব্বার আপন চাচাতো ভাই মানে মঞ্জু নাম, ওরা যখন জিনে ধরতো তখন আমরা বিশ্বাস করতাম না। তখন এই জিনটা যখন ধরতো তখন আমরা বলতাম কি যাইতে তোমার যে জিনে ধরছে তুমি তো লেখকিও ধরতে পারো বা অভিনয়ও করতে পারো, যে জিন তুমি যদি সত্যিকার হয়ে থাকো তাহলে একটা প্রমাণ দেখাও তো। তখন প্রমাণ দেখাইলো কি, আমাদের বাড়ির যে উঠান এটার মধ্যে একটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছটা থেকে একটা ডাল বাঁধলো, চট করে একটা ডাল ভেঙে লাইছে, কোয়ার সাথে সাথে একটা ডাল ভেঙে লাইছে। আমি নিজে প্রমাণ, যে এটা আমি নিজে প্রমাণ, যে আমার আমি নিজে প্রমাণ এবং কি আমার বাড়ির সবাইও এটা প্রমাণ। ডাল ভেঙে নিছে, টাচ করে পড়ে গেলো, মানে জোরে যেভাবে হাতকা টাচ ডাল ভেঙে পড়ে গেলো, কেউ কাটলে এভাবে পড়ে গেলো। ওই বিষয়টা নিয়ে আমার আব্বুরে বলছিল যে তুমি ইয়ে করো, দীর্ঘন এতিম তুমি প্রতি বছরে তোমরা বাড়ির যারা আছো সবাই মিলে খাওয়া যাবে, তোমাদের উপরে কোনো আপদ বিপদ আসবে না।
না হলে ইয়ে ছিল যে ওই তাল গাছটা কাটার ফলে ধীরে ধীরে
যে কোনো
পরিবারের অন্যান্য সদস্যের উপরও
ঝামেলা আসতে পারে।
এই ধরনের স্বপ্ন
দেখে আমার আব্বাকে দেখাইছে যে তুমি ওই যে 20 জন এতিম খাওয়াচ্ছ, ওই 20 জনের সাথে আরো 20 জন অ্যাড করে দাও। তখন এই 20 জনের সাথে আরো 20 জন অ্যাড করলো, প্রায় 40 জন হলো, আর প্রতি বছরে আমরা 40 জন এটি আমার বর্তমানে খাওয়াইতেছে,
এখনো প্রতি বছর
এখনো খাওয়াইতেছে এবং সারা জীবন খাওয়াইতে হবে।
মানে ওই স্বপ্ন যে দেখাইছে ওনাকে আপনার আব্বাকে, তো ওখানে কি বলা হয়েছে যে ওই ধরনের কিছু কি বলছে যে ওই তাল গাছটা কাটার জন্যই আপনার চাচার এই ধরনের ঘটনা ঘটছে?
না না, এই ধরনের কোনো কথা মানে স্বপ্নে,
কিন্তু এটা বলছে যে ভবিষ্যতে কোন ধরনের ঝামেলায় পড়তে না চাইলে আরো 20 জন এতিম অ্যাড করে টোটাল 40 জন এতিম এখন আপনারা বছর বছর প্রতি বছর খাওয়াতে হয় একটা দিনে।
জি জি, ওইটা আবার বলার কারণ হচ্ছে কিভাবে, স্বপ্নে তো দেখলোই, ঠিক আছে, আর ওইটা ওই যে আমল আছে না মঞ্জু, ওনারও আবার ধরলো, ওই যে আমার চাচা মারা যাওয়ার পরে বাস অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরেও ধরলো, ধরলে পরে তারে জিজ্ঞাসা করলো যে আমাদের বাড়ির পরিস্থিতি এরকম কেন, বললে পরে বললো যে তোমরা যদি ভালো থাকতে চাও বা তোমাদের ভালো পরিবেশ আসতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, ছোট ছোট এতিম বাচ্চাদের খাওয়াইলে অনেক সময় বিপদ থেকে আরোগ্য হয়। এই ধরনের কথাবার্তা বললো। তবে এই ধরনের দৃষ্টান্তমূলক যে ঘটনাগুলো, ঠিক আছে, এটা আমার মধ্যে এখনো বিরাজ করে। আব্বাকে আমি ভালো করে বুঝাই বললাম, বলার পর আব্বা এটা ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরই
আমার আর কোনো সমস্যা হচ্ছে না। আমাদের কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে প্রতিদিনই, তো কত মানুষ মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে, তো সেটাও একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু যখন এই অ্যাক্সিডেন্টের সাথে ওই তাল গাছ কাটার ঘটনাটা জড়া যায়, তখন বিষয়টা আসলে একটু অন্যরকম।
আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো কত রকম আমাদের মাথায় প্রশ্ন আসে, কত প্রশ্ন আমরা নিজেরাই করি। আবার এটাও একটা সত্যি কথা যে সবকিছুর পিছনেই চাইলে খুঁজে বাইর করা, কোশ্চেন করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন, উত্তর কিন্তু ওইরকম, যেরকম কোশ্চেন অনেকগুলো আছে, একই প্রশ্নের উত্তরও অনেকগুলো আছে। তো অনেকগুলো উত্তর থাকা আর উত্তর না থাকা কিন্তু একই ব্যাপার।
সেই উত্তর আর খুঁজতে নাই যাই, মানে কার কাছে উত্তর কিভাবে কে কোনটা গ্রহণ করবেন সেটা যার যার
প্রশ্নের উত্তর কি। ওকে, দোস্তো এবার কার গল্প শুনবো?
এবার আমরা সিফাত ভাইয়ের গল্প শুনি। কি অবস্থা সিফাত ভাই, কেমন আছেন?
হ্যাঁ আমি ভালো আছি। সুমন ভাই আপনি ভালো আছেন?
হ্যাঁ আমি ভালো আছি। রেহান তুই ভালো আছিস?
না আমি গল্প না শুনলে ভালো থাকি না।
তবে যেই ঘটনা শুনলাম বিল্লাল ভাইয়ের কাছে, ওটা শুনে ভালো থাকার কথা না, বিশেষ করে অ্যাক্সিডেন্টের ঘটনাটা।
হরিবল ম্যান
সিফাত ভাই, আপনার কেমন লাগলো? আমাদের বিল্লাল ভাই
অ্যাকচুয়ালি ভৌতিক কাহিনী হচ্ছে কি, এটা মানে অনেকেই আছেন যারা বিলিভ করতে পারেন না বা বিলিভ করেন না, কিন্তু যাদের সঙ্গে ঘটে যায় তারা হয়তো বা পরে বিলিভ করেন বা পরে বিলিভ না করেন,
মানে যাদের সঙ্গে ঘটে বিষয়গুলো তারাই আসলে এটা ভালো
অনুভব করতে পারে।
হ্যাঁ সিফাত ভাই, এখন কি করছেন আপনি, কোথায় আছেন?
আমি এখন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বিএসএস করছি।
ওকে,
আমি থাকি হচ্ছে গ্যান্ডারিয়া।
গ্যান্ডারিয়াতে থাকেন?
হ্যাঁ।
আপনি কি এখানে ঢাকাতেই জন্ম নাকি?
না, আমার জন্ম হচ্ছে নেত্রকোনা জেলার কলমাগান্ধা থানায়।
ওকে, তাহলে আমরা শুরু করি।
তো সিফাত ভাই, আমরা যতটুকু জানি আপনার সাথে নিশ্চয়ই কোনো না কোনো অদ্ভুত ঘটনা অবশ্যই ঘটেছে, যা আপনি ডট টিমের সাথে বলেছেন, যেটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। আমি শুরু করতে চাই সেখান থেকে, যেহেতু আপনি বললেন যে সবাই নিজের সাথে না ঘটলে বিলিভ করে না, তো আমরা চলেন সেখানে চলে যাই যেখান থেকে আপনি বিলিভ করা শুরু করেছেন।
এটা হচ্ছে 1998। তখন আমি আগে ডিসক্রিপশনটা দেই যে জায়গার। এটা আমার নানার বাড়িতে ঘটে যাওয়া এই ঘটনাটা। আমার নানার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার টাঙ্গার হাওর, নিশ্চয়ই শুনেছেন
টাঙ্গুয়ার
হাওর। টাঙ্গুয়ার হাওর অধ্যুষিত একটি এলাকা। তো ওই এলাকার হচ্ছে এমন একটি এলাকা যেখানে জনবসতি অনেক কম, তো পাহাড়ি এলাকা। এখনো ওই এলাকাটাতে বন জঙ্গল অনেক বেশি। তো মানে অ্যাকচুয়ালি বলতে পারেন যে কি বলবো,
নীরব এলাকা।
হ্যাঁ নীরব, সাইলেন্টলি। তো ওই এলাকাতে একটা রেওয়াজ ছিল অনেক আগে থেকে। এই রেওয়াজটা হচ্ছে কি, যে রাত 10টা 11টায় মানুষ যে পাম্প লাইট আছে, কখনো দেখেছেন এই লাইট?
হ্যাজাক লাইটের মতো।
হ্যাঁ হ্যাঁ, এই পাম্প লাইট নিয়ে মানুষ মাছ ধরতে যেত ওই টাঙ্গুয়ার হাওড়ে।
আচ্ছা।
তো অ্যাকচুয়ালি আমার যে মামারা ছিলেন, আমার তিন মামা প্রত্যেক দিনে যাইতেন মাছ ধরতে। হ্যাঁ, তো আমি যখন আমার নানু বাড়ি বেড়াতে যাই, তো আমিও অ্যাকচুয়ালি যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড হলাম যে আমি যাবো। তো আমি অ্যাকচুয়ালি এতটা বড় ছিলাম না, যার ফলশ্রুতিতে ওনারা আমাকে নিতে অ্যাকচুয়ালি রাজি হচ্ছিলেন না। তো আমি অনেক বেশি পেড়াপেড়ি করতেছি যে আমি যাবো আমি যাবো। পরে নানা বলতেছে নিয়ে যা, যেহেতু যাইতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার ওয়ে ছিল দুইটা। একটা ছিল হচ্ছে আপনার মানে আমরা যদি জঙ্গল দিয়ে যাইতাম যাই তাহলে আমাদের সময় লাগবে কম, আর যদি আমরা ঘুরে যাই তাহলে আমাদের সময়টা একটু বেশি লাগবে। তো জঙ্গলটা ছিল, এখনো আছে, মানে অনেক বড়। জঙ্গল মানে পাহাড়ি এলাকা, তো জঙ্গলটা ছিল অনেক বড়, দীর্ঘ অনেক। তো ওইটার মানে পাশ দিয়ে, দুই পাশ দিয়ে উঁচু পাহাড়ের মতো, আর সিম্পলি মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা আছে হেঁটে যাওয়ার মতো। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে কি, যে ওই জঙ্গল দিয়ে হাঁটলে আপনার এক ধরনের পাহাড়ি কাঁটা আছে, ওই কাঁটা সরায় সরায় হাঁটতে হয়। তো আমরা মানুষ ছিলাম মোট 4-5 জন। যখন আমরা জঙ্গলে প্রবেশ করলাম তখন মেবি রাত 11টার মতো বাজে। তো যেটা হয় যে আমরা যখন ওই জঙ্গলের মানে জঙ্গলে প্রবেশ করি তখনই যেটা হয় যে হালকা একটা বাতাস আসে, হ্যাঁ এটা স্বাভাবিক আসতেই পারে। কিছুক্ষণ আমরা হাঁটি, 4-5 মিনিট হাঁটার পর আমরা সিম্পলি একটা মেয়েলি কণ্ঠে একটা কান্না শুনতে পাই,
জঙ্গলের মধ্যে,
হ্যাঁ ওই জঙ্গলের মধ্যে একটা কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর আমার যে বড় মামা ছিলেন ওনা একটু আমাদেরকে নক করে হাতে দাঁড়া করান যে দাঁড়া,
তোমার যে আগেই,
তো আমার যে আরো মামারা ছিলেন ওনারাও দাঁড়ালেন। তো দাঁড়ানোর পর ওনা আবার হাতে ইশারা করলেন যে এখন চল। তো কান্নার আওয়াজটা আমাদের থেকে অনেকটা দূরে শোনা যাচ্ছিল আর কি। তো আমরা আরো 4-5 মিনিট আরো আমরা হাঁটলাম। হাঁটার পর আমরা হঠাৎ করে মামারা দেখলেন যে মানে রাস্তার অপোজিটে একটা ঘোড়া যার কোনো মাথা ছিল না,
ঘোড়া,
হ্যাঁ। মামা আমাকে দেখতে দেননি কারণ আমার চোখে ওনা হাত দিয়ে ধরে ফেলেছিলেন যেন আমি না দেখতে পারি। তো ওই ঘোড়ার উপরে একটি কি বলবো যে কিমাকার একটি মানে চেহারা দড়ার মতো কোনো ওয়ে ছিল না এমন একটা মানুষ বসেছিলেন। এটা দেখে ওনারা মানে মাটির নিচের দিকে তাকায় তাকায় হেঁটে চলে যান।
ঘোড়াটা কি করছে?
ঘোড়াটা মানে দাঁড়িয়ে ছিল। তো হাঁটার পর কিছুক্ষণ যখন হাঁটেন তখন মানে আরো 5-10 মিনিট হাঁটার পর একটা পারিবারিক কবরস্থান আমরা পাই। পারিবারিক কবরস্থানের মধ্যে আমরা দেখতে পাই যে খালি গায়ে একটি লোক অদ্ভুত টাইপের মানে দুইটা হাত কবরের মধ্যে রেখে মানে বোঝা যাচ্ছে যে মানে কবরের যে মৃত লাশ আছে ওই লাশ সঙ্গে ওনার কথা বলছেন এরকম বোঝা যাচ্ছে। তো এটা দেখে মামা বলছে যে চল হাঁটি। তো আমরা হাঁটতে থাকি, এক সময় আমরা ওই ইয়েতে পৌঁছায় যাই যে আমরা মাছ ধরার ইয়েতে পৌঁছায় যাই কাছাকাছি প্রায়, হ্যাঁ। এমন সময় আমাদের উপর দিয়ে এক জাগ বক উড়ে যায়,
হ্যাঁ।
তো বক উড়ার পর আমরা দেখতে পাই যে আমরা যেখানে মাছ ধরতে যাবো, হ্যাঁ, আমাদের নৌকাটা মানে সবসময় ওনারা যেখানে রেখে আসেন তো ওই জায়গায় বকগুলো গিয়ে মানে স্টে করে। বাট পরক্ষণেই যা দেখতে পাই যে ওগুলো বক ছিল না আসলে,
হ্যাঁ,
কারণ যেখানে এতগুলো বক মাত্র গিয়ে নেমেছে,
হ্যাঁ সেটা তাই যে বললেন যে বকগুলো আসলে বক ছিল না,
হ্যাঁ।
এটা আপনি আসলে কিভাবে টের পেলেন, কিভাবে বুঝলেন?
এটা হচ্ছে বক বকগুলো পড়ে গিয়ে বসেছিল, বাট কি বলবো যে বকগুলো আমরা পরক্ষণেই দেখি যে বকগুলো নেই। তারপর ওই দিন আর মাছ ধরা হয়নি। আমরা চলে আসি, আসার পর যে মামারা ছিলেন সবার জ্বর উঠে অনেক বেশি। তো মামারা এই ঘটনা বলেন নানার কাছে। তো নানা যেটা বলেন যে ওই জঙ্গলকে কেন্দ্র করে যে এই ঘটনাটা রয়েছে যে ওই জঙ্গলে সবসময় এই ধরনের ঘটনা ঘটে, এর কারণ হলো যে এখানে অনেক বছর আগে প্রায় অনেক দিন আগে এখানে এক তাত্ত্বিক ছিলেন। তাত্ত্বিক বলতে যিনি ব্ল্যাক
তান্ত্রিক,
হ্যাঁ। তো ওনা দেখা যেত যে ওই জঙ্গলে বসবাস করতেন, ওনার কোনো পরিবার ছিল না, ওয়াইফ ছিল না, ওনা এইসব জাদুবিদ্যা নিয়ে কাজ করতেন আর কি। হয়তো বা কাউকে দেখা যায় মেরে ফেলা
বা
এরকম ধরনের কিছু নিয়ে ওনা কাজ টাজ করতেন। ওনার আরেকটা কাজ করতেন, সেটা হচ্ছে যে ওনার প্রয়োজনে ওনা মানে মৃত লাশের গলা কেটে নিয়ে আসতেন হয়তো বা কোনো কিছু করার জন্য,
হ্যাঁ।
এটা মানে আমার নানা বলেছে যে ওনা যখন দেখা যেত যে আজকে নিয়ে মৃত লাশ কবর দিয়ে আসছে, পরবর্তীতে কি হইতো যে ওনার প্রয়োজনে ওনা ওই লাশটাকে দাফন থেকে খুলতো, খুলে মানে গলাটা কেটে নিয়ে আসতো।
মনে আছে আমরা গাইবান সাথে গিয়েছিলাম, একজন ছিল যে ওকে, তারপর,
হ্যাঁ, তারপর গলাটা কেটে নিয়ে আসতো এবং এটা দিয়ে ওনার বিভিন্ন আবার জাদুবিদ্যা করতেন। আচ্ছা যা হোক, তো যখন উনি মারা যান তখন ওনাকে ওই জঙ্গলে কবর দেয়া হয়। তো প্রথম দিন কবর দেয়া হয়। তো কবর দেওয়ার পর ওনাকে মানে পরের দিন লোকজন দেখতে পায় যে ওনা মানে কবরের উপরে ওনা,
হ্যাঁ,
মানে কাফনের কাপড় খোলা ওনা কবরের উপরে, পরে আবার
সেকেন্ড অবস্থায় কবরের
উপরে মানে কবর থেকে মাটির উপরে আর কি।
আচ্ছা আচ্ছা, লাশটা মানে কবরে নাই,
মাটির উপরে,
মানে তার মানে কি কেউ কবর খুঁড়েছে?
হ্যাঁ, এরকমই মানে কবর থেকে মাটির উপরে পড়ে রয়েছে। স্বাভাবিক ছিল কিন্তু আপনার মাটির উপরে ছিল পরে থার্ড দিন ওনাকে যখন কবর দেওয়া হয় তারপর আর মানে ওনা কবর উপরে আর দেখা যায় না ওনাকে। যা হোক তারপর মানুষজন দেখতেন যে প্রায় সময় ওনার কবর থেকে এক জাগ মুরগি আসছে বা অনেক সময় দেখতেন যে এক জাগ হাঁস আসতেছে ওনার কবর থেকে বা অনেক সময় দেখতেন যে কি বলবো যে ওনার কবরে রাত্রে বাতি জ্বলতেছে এরকম কিছু একটা। এরপর থেকে ওই জঙ্গলে নানা ধরনের এরকম কাহিনী করতো আর কি। তো এইসব দেখার পর থেকে ওই জঙ্গলে মানে কেউ যাইতো না। যা হোক এই ছিল আর কি আমার ঘটনা।
এটাই ছিল আপনার জীবনে ঘটে যাওয়া প্রথম উদ্ভট ঘটনা?
হ্যাঁ
উদ্ভব কি আমি আসলে বলবো যে আমার কাছে এটা মানে চিন্তা করলে আসলে তেমন কিছুই না, আবার চিন্তা করলে অনেক কিছু।
ব্যাপারটা আমার কাছে যেটা লেগেছে যে আজকে এ নিয়ে তুই যেটা একটু আগে বলছিলি গায়বান্ধার কথা, যে তখনও কিন্তু এই তান্ত্রিকের কবলে পড়ে এই একই ব্যাপারটা ঘটে যে মৃতদেহ থেকে একটা অংশ তুলে নিয়ে আসা, মাকে নিয়ে আসা। তো এই সেম ঘটনাটা তার নামেও একটা গুজব হিসেবে ছিল। এখন এটা যদি আজকেই প্রথম শুনতাম তাহলে বুঝতাম যে এটা গুজব, কিন্তু এই একই প্যাটার্নে যেহেতু আগেও শুনেছি তার মানে এতটুকু কিন্তু আমরা জানতে পারছি যে তান্ত্রিক বা জাদুবিদ্যা যারা চালায় এই ধরনের জাদু তাদের এই জিনিসটার প্রয়োজন পড়ে, কোন না কোন কারণে তারা এই জিনিসটা চায়
পড়ে। এবং ওখানেও কিন্তু একটা বিষয় ছিল, ওই তান্ত্রিকের কিন্তু পরিণতিটা বেশ
ভয়াবহই ছিল। এবং এখানেও আরেক তান্ত্রিককে দেখতে পাচ্ছি যার দুবার বোধ হয় কবর থেকে লাশ উঠিয়ে ফেলে কেউ,
এবং দুবার, এবং সাত দিন কবর দেওয়ার পর আবার তারপরে
সেটা সেটল হয় এবং তারপরে কবর থেকে বিভিন্ন ধরনের জিনিস অনেকেই খেয়াল করে
অনেকেই।
এই বিষয়গুলো থেকে
সোল এন্ড দ্য বডি কতখানি ডিস্টার্বড,
রাইট?
যাই হোক সেদিকে না যাই। তো শ্রীপাদ ভাই আপনার জীবনে কি এ ধরনের ঘটনা আরো ঘটেছে?
হ্যাঁ আরো অনেক ঘটনাই ঘটেছে। তো এর মধ্যে ছিল আরেকটি ঘটনা, এটা হচ্ছে আমাদের নেত্রকোনার কলমাগান্ধার হয়তো বা কোন একটা স্থানের ঘটনা, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না।
আচ্ছা ওকে ফাইন।
এটা হচ্ছে 1947 সালের আগে যখন মানে দেশ বাঘ হওয়ার আগে যখন হিন্দুরা এই দেশে বসবাস করতেন তখন ওনাদের বিশাল একটা শ্মশানকে নিয়ে ঘটনাটা আর কি। তখনকার সময়ে ওই জায়গায় তেমন বেশি একটা লোকজন বসবাস করতো না। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় আমাদের দেশে তখন পাক বাহিনীরা যখন মানে গুলি করে করে মানুষদেরকে নদী দিয়ে ভাসিয়ে দিত তখন লাশ বেশি বেশি গিয়ে আপনার ওই যে ওই শ্মশানটা ছিল ওই জঙ্গলটা ছিল ওই শ্মশানের নিকট ওইখানে গিয়ে লাগতো। দেখা যাচ্ছে প্রতিদিন 50টা, 20টা, 100 লাশ গিয়ে ওখানে লাগতো এবং এক সময় ওখান থেকে যাইতো না। হ্যাঁ লাশগুলা তো এরপর থেকে এখানে প্রত্যেক বছর একটা করে নৌকা ডুবত, মানে প্রত্যেক বছর ওই যে ইঞ্জিন চালিত ট্রলার সেটা তো আপনার চিনেন হয়তো বা। হ্যাঁ তো ওই ট্রলার এই দিক দিয়ে গেলে প্রত্যেক বছরই একটা করে ডুবত এবং এক থেকে দুইজন লোক মারা যাইতো। একদিন আপনার আমাদের আমাদের পাশের গ্রামের আর কি মানে লিফটন বার্ডের বাবা আর ওনার চাচা যাচ্ছিলেন ইয়েতে মধ্যনগর নামে এক জায়গাতে মূর্তি আনার জন্য। হ্যাঁ তো আস্তে আস্তে ওনাদের রাত হয়ে যায়। তো রাত হয়ে যাওয়ার পর রাত 11টা, 11:30 দিকে ওই জায়গায় যখন ট্রলারটা আসে, আসার পর ওনারা দেখেন যে কালো কাকের মতো একটা কি ওনাদের ট্রলারে এসে বসে। তো বসার পরই মানে সাথে সাথে ট্রলারটা ডুবে যায়। ডুবে যাওয়ার পর ট্রলারে ছিলেন তিনজন, একজন হচ্ছে চালক আর দুই ভাই ছিলেন ওনারা। হ্যাঁ তিনজনের মধ্যে কাউকে ওনারা মানে পান নাই। তো একজনকে পরের দিন পেয়েছে হচ্ছে একটা জালের মধ্যে আটকে ছিলেন আর আরেকজনকে পেয়েছে মানে সেন্সলেস অবস্থায় আর আরেকজনের লাশ পাওয়া যায়নি।
তো সেন্সলেস অবস্থায় যাকে পেয়েছে ওনাকে কোথায় পেয়েছে?
ওনাকে পেয়েছে হচ্ছে মানে গ্রামাঞ্চলে এটাকে বলে হচ্ছে টপ বলে, টপ মানে হচ্ছে যেখানে পানির মধ্যে হঠাৎ করে একটু মাটির যে ইয়ে থাকে
টিবি,
টিবি থাকে।
আচ্ছা আচ্ছা।
তো এইরকম একটা প্লেসে একজনকে পাইছে
আসলে জীবিত ছিল,
জীবিত ছিল আর আরেকজনকে পেয়েছিল হচ্ছে জালে মৃত আপনার গার মটকানো পেয়েছিল। হ্যাঁ লিফটনদার বাবাকে পেয়েছিল গার মটকানো অবস্থায়। তো এই ঘটনাটা ঘটে আর
আরেকজনের সন্ধান পাওয়া যায়,
সন্ধান পাওয়া যায়নি
খুব সম্ভবত চালকের। আসলে ঘটনাটা যেটা ঘটেছে সেটা আসলে কি মানে ভৌতিক ঘটনা নাকি আসলে কোনো কি কারণে ঘটা আমরা আসলে ঠিক বুঝলাম না, ওই কালো জিনিসটা যেখানে বসেছিল এই খবরটা আপনারা কোথায় পেয়েছেন বা কে বলেছে?
কালো জিনিসটা পেয়েছে ওই যে ওই লোকটা সেন্সলেস অবস্থায় ছিল, হ্যাঁ, তখন ওই লোকটা যখন সুস্থ হয় তখন ওই লোকটা বলেন আর কি যে আমার
ঘটনা,
হ্যাঁ, কি ঘটনা ঘটেছিল,
তখন ডুবে যাওয়ার কোনো কারণ সে বলতে পারে
না, সে বলছে যে সবকিছু ঠিক ছিল, হ্যাঁ, সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে আমরা দেখতে পাই যে একটা কাক এই লোকটা আছেন আর কি এখনো, আমরা এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে যাই এখনো মানে ওনার মানে গায়ের পশম দাঁড়িয়ে যায় এরকম অবস্থা হয় আর কি। ওনা বলেছেন যে আমরা হঠাৎ করে দেখি যে একটা কাক এসে বসে, বসার পর সাথে সাথে নৌকাটা মানে ডুবে যায়, হ্যাঁ, উল্টে না মানে সাথে সাথে মানে নৌকাটা তলায় যায়,
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, তখন আর রাত্রে কাউকে পাওয়া যায়নি, তো এই ছিল আর কি। তো এই জায়গাটাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা হচ্ছে কি, এই জায়গাটা থেকে 4-5 মিনিট দূরত্বের একটা মানে বাড়ি ছিল, আমি নামটা বলি, এটা হচ্ছে রফিকুল্লাহ ভাইয়াদের বাড়ি। তো ওনারা ছিলেন হচ্ছে তিন ভাই, হ্যাঁ, তিন ভাইয়ের মধ্যে বোন ছিল একজন অনেক সুন্দরী।
আচ্ছা,
মানে জিন বা ভূত দ্বারা যদি ক্রজেস থাকে,
জিন যদি কারোর উপর ভর করে,
ভর করে, এরকম ছিল আর কি, যে উনা মানে দেখা যেত যে এখনই ভালো আচরণ করতেছেন আবার পরক্ষণের মধ্যে আবার মানে অদ্ভুত টাইপের আচরণ করতেছেন, এরকম ছিল আর কি। উনা প্রায় সময় রাত্রে বের হয়ে যাইতেন আর কি বাসা থেকে, যে তারপর মানে বের হয়ে ওই দিকে চলে যাইতেন আর কি, ওই যে হিন্দু শ্মশানটা ছিল ওই দিকে চলে যাইতেন। তো ওনারা হয়তো বা টের পেয়ে যেতেন কোনো ভাবে যে ও ওনা বের হয়ে গেছে, তো ওনাকে আবার নিয়ে আসতেন ফিরে, এরকম ভাবে করতে করতে। তো একদিন হয়েছে কি, ওনারা আর বলতে পারেন না কখন যে দরজা খুলে বের হয়ে গেছে। তো ভোরের দিকে দরজা ওনারা মানে হঠাৎ করে দেখেন যে দরজা খোলা, হ্যাঁ, পরে ওনারা যেটা করেন যে দৌড়ে যান এবং গিয়ে দেখেন যে ওই জায়গায় ওনার মৃত লাশ পাওয়া যায়। ওনাকে যেভাবে মারে,
কোন জায়গায়,
মানে ওই যে শ্মশানটা ছিল
যেখানে সে চলে যেতে চাইতো,
সবসময় চলে যেতে চাইতো ওই শ্মশানের পাশে, তো ওখানে ওনার মৃত লাশ পাওয়া যায়। এবং ওনাকে যেভাবে মারা হয় মানে অদ্ভুত ভাবে মারা হয়, ওনার যে চুলের মুঠি ছিল ওই চুলের মুঠিতে ধরে ওনাকে মানে পানিতে মানে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছিল, এরকম ধরনের মানে
সিম্পটম দেখে মনে হয়েছে যে এভাবে মারা হয়েছে,
হ্যাঁ, এরকম ভাবে মারা হয়েছে। এটা মানে আমাদের এলাকার কি বলবো যে আপনার মোটামুটি সবাই দেখেছে।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নিতে চাই মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে ডর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তো বা শুনছেন, তাদের কি বলছি, ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম, অর্থাৎ আমরা যেখানে বসে ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। মাঝরাতে শুনশান নিরবতায় যারা ডরকে উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নিরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
আর কোন ধরনের অ্যাবনরমালিটি কোনো কিছু ছিল যে ঘাড় মটকানো বা
ঘাড় মটকানো ছিল না, ওনাকে মারা হয়েছিল পানিতে চুবিয়ে।
লাশটা কোথায় পাওয়া গেছে, মানে পানিতে পাওয়া গেছে নাকি?
পানি আর শুকনা এই দুইটার মাঝখানে লাশটাকে পাওয়া গিয়েছিল।
আচ্ছা,
তো এ ছিল এই শ্মশানকে কেন্দ্র করে ঘটনা। আর আমাদের এলাকায় ঘটে যাওয়া আরেকটা ঘটনা হচ্ছে যে আমরা যখন ক্লাস নাইনে পড়তাম 2009 এর দিকে, তখন আসলে আমাদের যে এলাকাটা এটা হচ্ছে কলমাগান্ধা এলাকাটা হচ্ছে মফস্বল, হ্যাঁ, শহরের মতো। তো আমাদের সাথে আমরা অ্যাকচুয়ালি দুইটা রুম নিয়ে থাকতাম। দুইটা রুমের মধ্যে ছিল হচ্ছে হিন্দু ছিল তিনজন, আর হিন্দু আর কি আমাদের ফ্রেন্ড ছিল তিনজন, আর আমরা ছিলাম দুইজন মুসলমান।
দুইটা রুমের মধ্যে থাকতেন মানে আপনারা কি ওখানে মেস করে থাকতেন? মেস
বলতে, হ্যাঁ, মেস না ঠিক বলা যায় না,
ভাড়া করে নিয়ে নিজেরা থাকতেন।
রাইট রাইট। তো এটার সাথে হচ্ছে আপনার একটা বড় মসজিদ। তো মসজিদটা আসলে সচরাচর যে মসজিদ এগুলোর মতো না, এটা একটু অন্যরকম। এখানে অনেক পুরাতন একটা পুকুর ছিল, হ্যাঁ, ওই পুকুরের উপর মসজিদটা। এবং মসজিদের কি বলবো যে বারান্দাটা ছিল পুরাটা এত বড় যে এক তৃতীয়াংশ লোক বারান্দায় নামাজ পড়তে পারত, এত বড় ছিল বারান্দাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে এই মসজিদের পাশে ছিল একটা মাদ্রাসা। হ্যাঁ, তো আমরা কি করতাম, আমাদের যখন গরম লাগতো তখন প্রায় সময় গিয়ে আপনার ওই বারান্দায় মানে শুয়ে থাকতাম বা দুষ্টামি করতাম বারান্দায় গিয়ে, কারণ ওই যে সামনে তো বড় পুকুর ছিল, তো মানে বাতাস আসতো আর কি।
মানে আপনি বলতে চাচ্ছেন যে গভীর রাতে আপনাদের যখন আড্ডা দেওয়ার সময়টা আসতো তাহলে ওই জায়গাটা আড্ডা দিতাম,
মসজিদে চলে যেতাম আর কি। দিনের ঘটনা হচ্ছে মানে কারেন্ট ছিল ওই দিন, হ্যাঁ, তো ওই দিন আমরা যাই। তো যাওয়ার পর মানে আমরা গিয়েছিলাম, মনে আছে আমার, চারজন গিয়েছিলাম আমরা। তো এর মধ্যে থেকে নারায়ণ গিয়ে টর্চটা মানে চালায় আর কি, লাইটটা অন করে। অন করে আমরা গিয়ে বারান্দায় আবার শুয়ে থাকি। হঠাৎ করে আমরা নোটিশ করতে পারলাম যে লাইটটা নিভে যায়। যেটা হয় যে আমরা শব্দটা পেয়েছি মানে সুইচটা অন করলে বা অফ করলে একটা যে শব্দ হয়, শব্দ হয়, এই শব্দটা আমরা ফিল করতে পেরেছি, বাট আমরা দেখিনি যে কে অফ করেছে। তো আমরা অ্যাকচুয়ালি হাসাহাসি করতেছি, ও গিয়ে আবার লাইটটা অন করে। হ্যাঁ, তো সেকেন্ড বারের মতো লাইটটা যখন অন করে, তো অন করে আইসা ও আমাকে বলতেছে যে এবার দেখিস যে কিভাবে অফ। তো অন করে ও আমাদের পাশে আসে, আবার শোয়া মাত্রই লাইটটা আবার অফ হয়ে যায়
এবং আপনারা শব্দ পান, আবারও
আবারও শব্দ পাই, বাট আমরা কাউকে দেখতে পাই না যে লাইটটা অফ করেছে এরকম কিছু একটা।
তো আপনারা যেখানে ছিলেন সেখান থেকে সুইচটা
দূরত্ব ছিল এই ধরেন 15-20 কাইকের মতো হবে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা। তো যাই হোক, থার্ড বার গিয়ে আমি লাইটটাকে আবার অন করি। অন করার পর থার্ড বারও লাইটটা অফ হয়ে যায়, আসা মাত্র আবার লাইটটা অফ হয়ে যায়।
আপনারা তখন কয়জন আড্ডা মারছেন ওখানে?
চারজন ছিলাম আমরা।
আচ্ছা, তো আপনাদের রুমের একজন মিসিং?
হ্যাঁ, একজন না, একজন রহমত ভাই তখন ঘুমাচ্ছিল, তো ও আসে নাই। যা হোক, তো হঠাৎ করে আমাদেরকে একজন লোক ডাক দেয়, মাদ্রাসায় বসে, মাদ্রাসায় যে সুপারিনটেন্ট ছিলেন হাইডুল সাহেব, তো উনি হঠাৎ করে আমাদেরকে ডাক দেন যে এই ছেলেরা তোমরা চলে যাও এখান থেকে। তো আমরা ওনাকে অনেক বেশি ভয় পাইতাম, শ্রদ্ধাও করতাম, তো আমরা সব সাথে চলে যাই। তো পরদিন ওনা আমাদের বাসায় আসেন। তো এসে ওনা আমাদেরকে বলেন যে তোমরা আসলে এখানে যাও না। তো জিজ্ঞেস করলাম যে আসলে কালকের বিষয়টা আমরা কিছু বুঝতে পারলাম না। তো বলতেছে যে এখানে অ্যাকচুয়ালি জিনরা প্রায় এসে নামাজ পড়ে।
হ্যাঁ, আচ্ছা,
কালকেও অ্যাকচুয়ালি জিনরা মানে জিনদের সমস্যা হচ্ছিল তোমাদের কারণে,
আপনারা লাইট জ্বালিয়ে রাখছিলেন,
ওনারা নামাজ পড়তে পারছিল না, যার ফলশ্রুতিতে ওনারা লাইটটাকে তিনবারই অফ করেছিলেন। তো এই লাইটটা জিনেরাই অফ করেছিলেন, আর তোমরা বিশেষ করে এখানে আর যাও না।
কিন্তু উনি টের পেলো কিভাবে যে এখানে লাইট বন্ধ হয়ে যাচ্ছে?
তারপর উনাকে জিজ্ঞেস করলাম যে এটা আসলে, পরে উনা বলছে যে হ্যাঁ আমি দেখতে পেয়েছি যে এখানে চারটা জিন আসছে নামাজ পড়তে, হ্যাঁ এটা আমি অলরেডি নোটিস করেছি। এবং তখন ওই মসজিদের যে মুয়াজ্জিন ছিলেন ওনা সেই সময় বলেছেন, ওনা সেখানে প্রেজেন্ট ছিলেন, তো ওনা বলেছেন যে আমি দুই দিন অ্যাকচুয়ালি মসজিদের ফ্লোরে ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে থাকার পর যেটা হলো যে আমি সকালে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করি খাটিয়ার উপর,
খাটিয়ায় শুয়ে আছি বলতে মানে
আপনারা জানেন যে প্রত্যেকটা মসজিদে খাটিয়া বা দুইটা করে খাটিয়া থাকে। তো উনা মানে ঘুমিয়েছিল ফ্লোরে, গরমের জন্য ফ্লোরে ঘুমিয়েছিল দুই দিন নামাজ পড়ে। তো কখন হয়তো ইবাদত করতে করতে কখন ঘুমিয়ে যান ওনা বলতে পারেন না। তো দুই দিনে ওনা নিজেকে আবিষ্কার করবেন খাটিয়ার উপর সকালে উঠে। তখন ওনা ওই যে মাদ্রাসার যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তখন ওনা বলতেছেন যে হ্যাঁ এখানে অ্যাকচুয়ালি জিনরা প্রায় সময় আসেন, আর মসজিদটা ছিল হচ্ছে আপনার অনেক পুরাতন আমলের মসজিদ আর কি, হ্যাঁ যার ফলশ্রুতিতে এখানে জিনরা এসে নামাজ টামাজ পড়তেন। তো এ ছিল আর কি।
মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা টের পাচ্ছি শিফাত ভাইয়ের ঘটনাগুলোর মধ্যে, ওনার সাথে ঘটনাগুলো কিছু কিছু জায়গায় ঘটেছে, কিছু কিছু জায়গায় উনি অন্য কোনো ঘটনা এক্সপ্লেইন করছেন। আর যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে আলটিমেটলি দি এফেক্ট অফ দ্য স্টোরি ইজ ভেরি মিনিমাম। মানে যেটা বলছি যে পরবর্তীতে ওইটার লিঙ্ক ধরে, যেমন আমরা এমনও মানে মানুষ পেয়েছি যাদেরকে ছোটবেলা থেকে দুই আড়াই বছর বয়স থেকে শুরু করে এখন তাদের বয়স 24-25 এখন পর্যন্ত ওভাবেই চলে আসছে,
ফলো করে যাচ্ছে,
করে যাচ্ছে। যাই হোক সেটা কোনো সমস্যা না, সেটা আপনার জন্য বরং খুব ভালো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে
আসলে এইসব ঘটনা একটা বিষয় রেহান, যে সবার ক্ষেত্রে যে খুব মানে বড় ধরনের কিছু ঘটে যায় বিষয়টা তাও না, অনেকের লাইফে আছে ছোটখাটো কিছু জিনিস, মানে
অনেকের লাইফে এমন ভাবে ঘটে তারা বোঝেই না যে ব্যাপারটার মধ্যে অলরেডি
ব্যাপারটা ছিল। রাইট, সেটাই হচ্ছে কথা যে এমন হয়তো এমন কিছু ঘটনা অনেকের কাছেই ঘটে গেছে যে তারা হয়তো কল্পনাও করে না এটাতে আবার অলৌকিক কিছু আছে কিনা, হয়তো ওইভাবে চিন্তা করেনি।
কিছু আবার থাকে, যেমন একটা গল্প আমি পড়েছিলাম অনেক আগে, এটা কোন লেখকের আমার মনে নেই, খুব নাম করা কোনো লেখক, তবে প্রেজেন্টেশনটা ওয়াজ ফ্যান্টাস্টিক। তো সে একটা লোককে প্লেনে করে যাচ্ছে, তো যেতে যেতে কন্টিনিউয়াসলি গল্প বলছে যে এরকম এক প্লেন এভাবে অ্যাক্সিডেন্ট হয়, সেটা খুব ভয়ঙ্কর ছিল, সরাসরি গিয়ে হিমালয় পর্বতের পাশে কোনো জায়গায় শীতের মধ্যে পড়ে, এই এই ব্লা ব্লা ব্লা, খুব কষ্ট, মানুষ লাস্টের দিকে যখন পড়ে যাচ্ছিল তখন আমরা এরকম আতঙ্কে, ওরা এরকম আতঙ্কে ছিল, ব্লা ব্লা ব্লা। তখন বলতেছে যে একটা লোক শেষ পর্যন্ত জিজ্ঞেস করে বসে, আশেপাশে সবাই প্লেনে, তো প্লেনের ভিতরেই প্লেন পড়ে যাওয়ার একটা গল্প বলা হচ্ছে, ন্যাচারালি সবাই আতঙ্কিত। তো একজন হঠাৎ করে জিজ্ঞেস করে বসে যে ভাই আপনি এগুলো জানছেন কিভাবে, মানে ও এমন কিছু ডেসক্রিপশন দেয় মানে ওরাই ভয় পেয়ে যায়। তখন বলে যে ভাই ওই প্লেনে ক্র্যাশ করার পরে একজন বাঁচছিল, সেটা সি ব্যাপারটা কিন্তু খুব নর্মাল, কিন্তু একটা প্লেনে 276 জন যাত্রীর মধ্যে একজন বেঁচে ছিল, সেই লোকটা যদি তোর সামনে এসে দাঁড়ায় তখন কিন্তু ওই ব্যাপারটার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে,
অদ্ভুত কিছু একটা আছে। এবং আবার অনেকের কাছে এই ব্যাপারটাও মনে হবে খুব নরমাল,
খুব নরমাল,
এটা অদ্ভুত কিছু খোঁজার কিছু।
আসলে ওই লোকটা জানে যে পাশে 275 জন লাশ নিয়ে উঠে এসেছে,
সেটাই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। এবং কারণ ওনার ঘটনা আমরা যেটা শুনলাম কোনোটাই যে ভয়ে যে কুকড়ে যাবে বা এই ধরনের কোনো কিছু,
কিন্তু আতঙ্ক আছে,
আতঙ্ক আছে। রাইট, তো সিফাত ভাই এরপরে কি আর কোন ধরনের কোনো কিছু কি আছে?
হ্যাঁ আরেকটা ঘটনা আছে, এটা হচ্ছে আমাদের এক স্যার ছিলেন, আমি যখন ক্লাস 8 পড়তাম তখন ওই স্যারের মুখ থেকে শোনা ঘটনা। তো স্যার যেটা করতেন যে প্রায় সময় আমাদের ক্লাসে সালাম দিতেন, তো ওই সালামটা আমাদেরকে দিতেন না, মানে সালামটা যদি আমাদেরকে দিতেন তাহলে কিন্তু সালামের মধ্যে একটা ইয়ে থাকে, আমরা বুঝতেই পারি যে সালামটা আমাদেরকে দিচ্ছেন। হ্যাঁ ওনা গিয়ে মানে নিজেকে নিজে সালামটা দিচ্ছেন এরকম আর কি, যে আস্তে আস্তে বলতেন যে আসসালামু আলাইকুম এরকম ভাবে।
বুঝলাম না আমি কথাটা,
মানে বুঝিস নি আমি তোকে বলি, ব্যাপারটা হচ্ছে ওনার সালাম দেওয়ার ভঙ্গিটা এমন ছিল যে সে ঢুকে ক্লাসের ছাত্রদেরকে সালাম দিচ্ছে না, এমন কিছু একটা বা এমন কোন একটা কিছুকে সালাম দিচ্ছে যেটাকে অন্য সবাই দেখতে পাচ্ছে না, সালামটার মধ্যে একটা লুকায়িত ভাব ছিল।
আচ্ছা, তো যেটা হচ্ছে যে এটা নিয়ে ছাত্রদের মনে অনেক কৌতূহল ছিল, তো একদিন আমি জিজ্ঞেস করি যে স্যার আপনি এভাবে সালাম দেন কেন
সবসময়? হ্যাঁ
সবসময় ওনা এটা করতেন আর কি। তো স্যার বলতেছেন যে আসলে পরে একদিন বলবো। তো যাই হোক পরের দিন আমরা সবাই বাইনা ধরি আবার যে না স্যার এটা আমরা শুনবো, যেভাবেই হোক, আরো কৌতূহল বেড়ে যায় তখন আমাদের মনে। হ্যাঁ তারপর পরের দিন স্যার বলতে বাধ্য হয়েছেন যে অ্যাকচুয়ালি এটা আমার ঘটে যাওয়া যখন স্টুডেন্ট লাইফের ঘটনা আর কি। তো বললাম যে স্যার বলেন, তো স্যার বলা স্টার্ট করলেন যে স্যার একদিন ঢাকা থেকে ফিরছিলেন, স্যার যখন ফিরছিলেন তখন রাত স্টেশনে যখন নামলেন স্যার তখন রাত প্রায় একটা, তখন
ঢাকা থেকে উনি কোথায় এসেছেন তখন? সিলেট
না, ঢাকা থেকে ওনার নেত্রকোনা গিয়েছেন, নেত্রকোনা গিয়েছেন, তো তখন রাত একটা। স্যার যখন স্টেশন থেকে নামলেন, নামার পর স্যার যে বাসায় যাবেন, হ্যাঁ এই বাসায় যদি মানে 2 কিলোমিটার দূরে আর কি, এখন স্যারের মানে বাসায় যাওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে গিয়ে মাঠ মানে মাঠের মধ্যে দিয়ে যেলে শর্টকাট রাস্তা যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে আপনার যদি গ্রাম ঘুরে যায় তাহলে একটু বেশি সময় লাগে। তো স্যার অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এসব মানে বই টই কমই করতেন। তো স্যার কি করলেন, মাঠ দিয়ে গেলেন, তো যাওয়ার মধ্যে মানে যাওয়ার মাঝে তিনি যেটা বলেছিলেন যে ওনার বিশাল বড় একটা মাঠ পড়তো আর কি, যে মাঠে মানে মানুষ বলতো আর কি যে এই মাঠে বিভিন্ন কিছু মানুষ দেখতো বা অনেক সময় এই মাঠে অনেক কিছু করতো এরকম কিছু। তো ওনা আসলে এই মাঠ যখন পার হচ্ছিলেন তো মাঠ প্রায় ওনা পার করে ফেলেছেন, হ্যাঁ এমন সময় ওনা দেখতে পেলেন যে একটা মানে কি বলবো যে কুকুরও না বিড়ালও না, হ্যাঁ এরকম ধরনের একটা কিছু ওনার সামনে এসে বসেছেন, মানে দাঁড়িয়ে বলছে বিড়াল, একটা বিড়াল বা কুকুর যেভাবে বসে ঠিক সেভাবে বসে আছে, এবং এটার চোখের এত পাওয়ার ছিল যে মানে স্যারের চোখ গুলাকে মানে স্যার যতদূর বলেছেন যে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, যেভাবে চোখ গুলা দিয়ে ঘুরাচ্ছিল আমার দিকে, আমি আমার চোখ গুলা দিয়ে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না।
আচ্ছা মানে এটাকে কি বলবো সম্মোহন বলে,
রাইট এটাই বলছিলাম, হিপনোটাইজের মতো মনে হয় একটা করেছিল।
আচ্ছা হিপনোটাইজ, তো স্যার তখন মানে প্রচুর দোয়া টোয়া পড়া শুরু করলেন এবং স্যার বলতেছেন যে আমি তো একজন আশরাফুল মাখলুকাত মানুষ, হ্যাঁ আমাকে কেন এইভাবে মানে আটকাচ্ছেন, মানে স্যার এমনিতে অনেক জ্ঞানী একজন মানুষ, তো অনেক কিছু বলেছেন। তো বলার পরে স্যার অ্যাকচুয়ালি একটু ঘুরে যাইতে চেষ্টা করলেন, তো ঘুরে আবার যখন 2-3 কাক আবার এগুলেন
মানে পাশ কাটায়
চলে যাওয়ার চেষ্টা করলেন, তখন স্যারের সামনে গিয়ে আবার একটা কুকুর হয়ে দাঁড়ালো, এই জিনিসটা আরেকটা কুকুর হয়ে দাঁড়ালো। তো যা হোক মানে এইভাবে এরকম করতে করতে মাঝে মাঝে কুকুর হয়, মাঝে মাঝে বিড়াল হয়, মাঝে মাঝে দেখা যায় যে কি বলবো শিয়াল হয়, এরকম ভাবে প্রায় সময় কেটে যায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা সময় কাটানোর পর যেটা হয় যে স্যার চোখ বন্ধ করে পাশ কেটে মানে চলে যেতে চাচ্ছেন, হ্যাঁ তো অ্যাকচুয়ালি রাতের বেলা কিন্তু যদি চোখ এমনিতেই তো যাওয়া যায় না, হ্যাঁ তো চোখ বন্ধ করে কিভাবে যাবেন, তো হঠাৎ করে স্যার যেটা করলেন যে চোখ খুললেন, চোখ খুলে তিনি দেখতে পেলেন যে একটা মৃত লাশ, হ্যাঁ একটা মৃত লাশ সাদা কাফনের কাপড় পরানো স্যারের সামনে মানে শুয়ে আছে। তো এটা দেখে স্যার মানে একটা চিৎকার দিয়ে মানে পিছনের দিকে দৌড় দেন এবং হারিয়ে ফেলেন। হ্যাঁ তো সকালে যখন সকাল হয় তখন স্যার মানে নিজেকে আবিষ্কার করেন এক বাড়িতে, তখন এই বাড়ির লোকজনদেরকে জিজ্ঞেস করেন যে মানে পরে বলেছেন যে আপনাকে ওই জায়গা থেকে পেয়েছি আমরা, হ্যাঁ তো তখন স্যার যেটা বললেন যে অ্যাকচুয়ালি আমিও ভূত প্রেত ওগুলো বিলিভ করতাম না, অ্যাকচুয়ালি পরে স্যার মানে মেয়ে নিয়ে থিমে আসে নাকি যে কেন সালাম দেন, তখন স্যার বলেছেন যে আমাদের এই পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে, আমরা কয়জনকে দেখতে পাই, এগুলো যে আছে, হ্যাঁ স্যার এটা বলে নাকি যে এগুলো যে আছে এটা বিলিভেবল, আর এই যে আমরা এই ক্লাসরুমে ক্লাস করছি হয়তো বা এই ক্লাসরুমেও কোনো কিছু আছে।
আচ্ছা তার মানে উনি আছে ধরে আর কি দিচ্ছে যে উনিও কিছু দেখতে পাচ্ছে বিষয়টা তা না।
আচ্ছা গ্যাস করে ওটা মানে একটা মানে আনুমানিক ভাবে উনি গ্যাস করে দিচ্ছে।
ওকে আমি ভেবেছিলাম যেটা তোর কথা শুনে যে হয়তো বা
উনি
কাউকে দেখতে পায় যেটা অন্যরা দেখতে পায় না, যে ওনার সাথে আছে সেই জন্য হয়তো বা উনি দিচ্ছে, তো উনি জাস্ট এমনিতেই নিজে থেকে ইয়ে করে দিচ্ছে। আমি জানি না এটা আসলে মানে কোন ফিয়ার বা কোন ধরনের কোনো কিছু কাজ করে কিনা,
সেটাই আসলে ভয় বা প্যানিক বা আতঙ্ক বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ওই সময় যখন আমরা মানে বুঝতে পারি না যে আসলে আমাদের কি করা উচিত বা কিভাবে এক্সপ্লেইন করব। বাট সত্যি কথা বলতে সিফাত ভাইয়ার বেশ কিছু স্টোরিতে আমি অনেক রকম অনেক এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছি, অনেক রকম লজিক্যাল ফ্যাক্টর খুঁজে পাচ্ছি, যেগুলো দিয়ে যদি আমরা বিচার করি তাহলে আসলে ভীতি বা ভয় যেটাকে বলে মনের ভিতরে গেঁথে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু পাচ্ছি না, ওই ভয়টা পাচ্ছি না। তো হতে পারে এই কারণে যে আমরা অনেক 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 ভূতের গল্প শুনে শুনে তাই আজকে এই অবস্থা, কি বলিস?
হয়তোবা। ওকে দোস্ত, সিফাত ভাইয়ের ঘটনা শোনা হয়ে গেল, আরো কিছু ঘটনা অপেক্ষা করছে, চল সেই ঘটনার জার্নি শুরু করি।
আমি আর অপেক্ষা করতে পারছি না।
হারুন ভাই, প্রথমে একটু আপনার পরিচয়টা জানি, কোথায় আছেন, কি করছেন?
আমার নাম হারুনুর রশিদ, বর্তমানে আমি মান্ডায় আছি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে।
হারুন ভাই, মানে এইখানে যেহেতু আমরা আসছি, মানে আমরা জানি কম বেশি সবাই কি ধরনের অভিজ্ঞতা গুলো শেয়ার করতে আসছি, তো আপনার আসলে এটা শুরু কবে থেকে?
আমি তখন মাদ্রাসায় আসা যাওয়া করি, পড়ালেখা করি।
কতদিন আগের ঘটনা এটা?
এটা একেবারে আমার 8-10 বছর বয়সের সময়।
আচ্ছা।
তো মাদ্রাসা আসা যাওয়া করি, আমার একটা অভ্যেস ছিল কি, যেখানে ওয়াজ মাহফিল হইত সেখানেই যাইতাম, যত দূরে হোক। একদিন আমি দূরে এক জায়গায় মাহফিলে গেলাম, পুরা রাত্র মাহফিল শুনে ওখানেই থাকবো, সকালবেলা চলে আসবো। কিন্তু ওখানে হলো কি, রাত্রে 12টার সময় মাহফিল বন্ধ করে দিল।
আচ্ছা আচ্ছা।
লোকজন সব চলে গেল, এখন আমি একা একা শীতের ভিতরে ঠান্ডা কোথায় যাব, মাঝখানে রাস্তাঘাট ভালো না, আর আমাদের বাড়িতে যাইতে এমন একটা রাস্তা ভয়ঙ্কর, খুব এই রাস্তাটা খুব চিপা রাস্তা, মাঝে একটা খাল আছে, একটা শাখা আছে, পিছনে একটা বট গাছ আছে, একটা নারকেল গাছ আছে, পাশে একটা মাদ্রাসাও আছে। কিন্তু এখানে ভয়ঙ্কর মাঝে মাঝে ঘটনা শুনি যে এরকম হয়েছে, মানুষ দুইরা মাথা নিচে পা উপরে ওই খালের ভিতরে এরকম। তো এটি শোনা শোনা আমার খুব ভয় হইতেছে, কেমনে বাড়িতে যাব। তো বাড়িতে যাইতেছি, এমন একটা রাস্তা আছে, তিন রাস্তার মোড়, বাম দিকে গেলে আমাদের বাড়ি, আর ডান দিকে গেলে সোজা সামনে চিতাখোলা। আর আমি যাইতেছি ডাইন সাইডে একটা পুকুর, এমন নোংরা পুকুর, সেখানে পড়ার সময় মানুষ পড়ে গিয়ে ধাক্কা দেয়, এরকম কল্লা কাড়া আছে, এরকম শোনা শোনা শুনি, আমি দেখি নাই কোনোদিন। তো ওই রাস্তায় যখন আসছি, একটু মোর 4.5-5 হাত দূরে আগে যখন গেলাম আমি বাড়ির দিকে, তখন পিছনের থেকে আমাকে আমার নাম ধরে ডাক দিল, এই হারুন দাঁড়াও, প্রায় 2টা বাজে। আমি পিছনে তাকাইলাম, দেখলাম এমন একজন, তার পুরো শরীরে আগুন জ্বলতেছে, তিনি আসামকিরি দিয়ে বসে আছে, আসাম। তার মুখের আকারটা মানুষের মতো চেহারা, কেমন জানি বিকট একটা জীব জানোয়ারের মতো, কিন্তু কথা বলে মানুষের মতো। আমি ফিরে যখন তাকাইলাম ওর দিকে, তাই আমার তো রুহু সাথে নাই, অনেক ভয় লাগতেছে, আমি দৌড় দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু দৌড় দিতে পারতেছি না। ও বলতেছে তোকে তো আজকে মেরে ফেলবো। তখন আমি ওর দিকে তাকাইলাম, তাকিয়া মানে কোনো কিছু চিন্তা না করে এত জোরে চিৎকার দিলাম, চিৎকারের সাথে যেন আমি দেখি একটা আগুনের মতো উপরের দিকে উঠে গেল। এরপরে আমি পড়ে গেলাম, পড়ে গেলাম, আমাকে এক বুড়ি, তার নাম হয়েছে নুরি পাগলি, পাশেই ঘর ছিল একটা, ও তাড়াতাড়ি আমাকে ধইরা নিল ঘরে নিয়ে আমার বাড়ির কাছে, আমার মাকে ডাক দিল, চিনেও আমাদেরকে, যাক ওদিন ঠিক হয়ে গেলাম,
ঠিক হয়ে গেলাম।
তখন আমি এরপরের থেকে মনে মনে চিন্তা, এগুলা কি ভয়ঙ্কর জিনিস দেখলাম। আমার মনের মধ্যে চিন্তা ধরা হয়েছে আমি সৌদি আরব দেখব, মক্কা শরীফ দেখব, আর রাসূল যেখানে বৈশা সাধনা করছে ওই পাহাড়টা দেখব, এরকম জল্পনা কল্পনা চলতে চলতে এক সময় আমার বড় বোন বলল, তুই না সৌদি আরব যাইতে চাস, যাবি? আমি কই টাকা পয়সা, কয় টাকা পয়সার চিন্তা তোমার করা লাগবে না। আমি সৌদি আরব চলে গেলাম, মক্কা গেলাম, উমরা করলাম। উমরা করার পরে ওই আমার সাথীরা এক বাসা নিছে, ওই বাসায় একটু পাহাড়ের উপরে কেদুয়া মেঘ ফলাতে ওখানে থাকতে শুরু করলাম।
মানে ভয়,
ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। ডর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই, আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে, এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবার বলছি 09613-892-892। 8 9 2 এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর আমার সঙ্গে রয়েছে বিশামিক প্রীতম, যে হন্টের জায়গাটিতে বসে এই দরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে 4 বন্ধু, জীবনের গল্পগুলো, যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন এই গল্পের মেজাজটা আমেজটা বোঝার জন্যে আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। আমি আবারও বলি facebook.com/abcradio fm 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডর এবং একই সাথে ABC-র অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
হস আসবে, হস করবো। তাই এর মধ্যে আমার বাসায় যারা ছিল আস্তে আস্তে একজন দুজন করে অন্য বাসায় চলে যাইতেছে। পাহাড়ের আরেক সাইডে উপরে, আরো উপরে ওরা বাসা নিল। সবাই আস্তে আস্তে যাইতে যাইতে এখন আমি একা আছি।
সবাই কেন চলে গেছে?
সবাই কিছু বলে না, বলে এই বাসায় ভালো লাগে না, কেউ কয় ভয় লাগে, এরকম করতে করতে আমি কিছু আলাপ পাই না কোনো কিছু। ওরা অন্য বাসায় চলে গেল, আমি একাই আসি। মালিক মাঝে সাথে আসে, দেখে তুমি আসো তো অসুবিধা নেই। তো একদিন আমরা মক্কা টিকা নামাজ পড়ে আসলাম। আসার পরে একটা মোচর আছে এদুয়া রাস্তার মধ্যে, মোড়ের মধ্যে একটা লোক আমারে বললো আসসালাম আলাইকুম, ভালো আছেন?
বাংলা?
হ্যাঁ। আমি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি, আপনি কে? আমাদের চিনবা না, বাসায় যাও। আমি দেখলাম দাঁড়িয়ে আছে, চেহারা সুন্দর। আমি বাসায় গেলাম, আমি দরজা নিজেই বন্ধ করে দিলাম ভিতরের দিকে।
আচ্ছা,
ভিতরের দিকে বন্ধ করে দিয়ে আমার ব্রিফ কেস খুলতেছি। ব্রিফ কেস খোলার পরেই দেখি যে কেমন জানি অন্ধকার লাগতেছে আর কেমন শব্দ হইতেছে
ঘরের ভিতর।
ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেল। আমি চতুর্দিকে যাই তাকাইতেছি, কিছুই দেখি না।
তখন কি দিনবেলা না রাতের
বেলা? রাত্রে,
রাতের বেলা। সেটা
রাতের বেলা।
আচ্ছা, তো লাইট জ্বলছিল, এই অবস্থায়
অন্ধকার হয়ে গেল। আর ওখানে তো কারেন্ট যায় না। হঠাৎ করে একটা আওয়াজ দিল, তুই তো মারা যাবি আজকে। আমি কি, কে কথা বলে? হঠাৎ করে দেখি একটা তলোয়ার, তলোয়ারটা ছোট মাঝারি সাইজের বেকা, সামনে আসতেছে তলোয়ারটা। একটু পরে দেখি যে একটা হাত দেখা যায়, হাতটা এতটুক পর্যন্ত, ওই হাতটায় ধরা, কোনো মানুষ দেখা যায় না,
কোনো দেহ নাই,
দেহ নাই, হাত দেখা যায়। তো আমাকে খালি আঘাত করতেছে আর আমি ওই হাতটার ভিতরে ফিরানোর চেষ্টা করতেছি, রক্ত বাহির হইতেছে হাতে, শরীরে পুরো রক্ত। তা আমি চিল্লাইতেছি খুব জোরে জোরে, আমি চিৎকার দিতেছি, আমাকে বাঁচাও কেউ, কিন্তু কেউ শুনতেছে না, আওয়াজ নাই কোনো। আমি বাঁচার জন্য খুব চেষ্টা করতেছি। এক পর্যায়ে আমি ওই যে হাতটা, হাতটা ধরার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না।
আচ্ছা,
এইটা বললাম মতো আর কেরা যেন দেহি দরজায় ইয়ে করলো, আর আমার আর খবর নেই। পরে দেখলাম যে আমি হাসপাতাল, যখন পরিপূর্ণ হুশ হইলো আমার, ওই মুস্তাসফার যে হাত ওখান থেকে আমাকে নিয়ে গেল
হাসপাতালের নাম,
হাসপাতালের নাম। তারপরে ডাক্তাররা আমাকে বলল যে তুমি তো মৃত্যুশয্যায় ছিলাম, হবাই আমরা আশা ছেড়েই দিয়েছিলাম, তবে তোমার হায়াত আছে, ভাগ্য করে তুমি বাঁচছো আবার,
তারপরে কি আপনি ওখান থেকে আবার দেশে
দেশে চলে আসলাম?
আমরা যেটা জানি যে আপনি হয়তো বা আরো কিছু এই ধরনের ঘটনার মধ্যে তো সেটা কি ছিল?
সেটা ঘটনা হয়েছে সর্বপ্রথম যখন আমি বাসায় আসি, আমার পরিবার বলল যে আমরা একটু ইয়েতে যাব, ইয়ার মাজারে মিরপুর শাহ আলীর মাজারে যাব, মানত করছি তোমার জন্য, তোমার ঘটনা শুননা। শাহ আলীর মাজার গেলাম, সেখান থেকে আইসি আমার মনে মনে উদ্দেশ্য হইল যে আমি আত্মশুদ্ধি লাভ করব, বাক্য শুদ্ধি চিন্তাধারার জন্য কোন পাহাড়ে চলে যাবো বা কোন নিরন জায়গায় চলে যাবো। এরকম করে শাহ আবদুল্লাহ গাজীপুরি চলে গেলাম। শাহ আবদুল্লাহ গাজীপুরি যে ওখানে আমি খাদেম দিয়ে বইলা ও আদান নিয়া রৌদ্রের ভিত্তে বসে গেলাম। ওখানে বসে থাকতে থাকতে অনেক মানুষই আমার পাশে আসে, যায়, কথা বলতে চেষ্টা করলে, কিন্তু আমি কথা বলি না, মুখ বন্ধ, খাওয়া নিয়ে দাঁড়ায় থাকে, আমি কোনোদিকেই তাকাই না, কিন্তু আমি কিছু খাই এটা কেউ দেখে না। আমি অনেক রাত্রে যখন কেউই থাকে না কিছু পানি খাই। এইভাবে অনেক দিন চলে গেল, পানি খেয়ে খেয়া আমি আমার জান বাঁচায় রাখি। ইতিমধ্যে আমাকে এক লোক বলল আপনি শাহশরীফ চেলা যান।
আচ্ছা,
সেখানে এসে, এখানে তো শহর, শাহশরীফ একটা পাহাড়ের উপরে।
আচ্ছা,
আমি আর মাইনুদ্দিন নামে একজন নিয়ে ওখানে চলে গেলাম।
আচ্ছা,
দেখলাম একটা দোতলা পরিমাণ একটা পাহাড়, ওর উপরে দুইটা গাছ 500 বছর আগের। ওখানকার লোকেরা বলল শাহশরীফ থাকাকালীন এখানে মোট উপরে 6টা কবর। তো এর উপরে উঠলাম, দেখলাম শেওলা পরে আছে উপরে, উপরে কোনো ছাদ টাদ কিছুই নেই, দুই পাশে বিরাট বিশাল দুইটা গাছ। তা আমি মাইনুদ্দিনকে বললাম, মাইনুদ্দিন এখানে রাত্রে থাকবো, দেখবো কি ঘটনা হয়। তো এখানে মানুষে বলতেছে যারা একটু এখানে দেখুন করে, ওরা বলতেছে না এখানে থাকেন না, এখানে জিন আছে এবং বিভিন্ন আত্মা আছে, এখানে মানুষ যেই রাত্রে থাকতে আসছে তারে শিক্ষা ফালাইয়া দিছে, মেরে ফেলছে, কেউ ওর হাত পাও ভাঙছে, এরকম অনেক ঘটনা ঘটছে, আপনি এখানে থাকেন না।
আচ্ছা,
ওখানকার যে খাদেমের দায়িত্ব আছে ও সন্ধ্যার আগেই চলে যায় ওখান থেকে। তো আমি বললাম তুমি সন্ধ্যার পরে আইসো। তো ও সন্ধ্যার পরে আসলো, আসলো, বললাম যে এখানে কেউ এরিয়ার ভিতরে ঢুকো না, আমি এখানে থাকবো। তো সন্ধ্যার পরে আমার সাথে যে লোক ছিল মাইনুদ্দিন, ও কেমন জানি একটা বায়না করলো যে আমার বাড়ির থেকে খবর আসছে, ফোন দিছে আমি চলে যাবো, মানে ওর মনের ভিতরে ভয় ঢুকে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি চলে যাও। তখন আমি একা হয়ে গেলাম। একা হওয়ার পরে যে বট গাছটা আছে, বট গাছটার সামনে একটা খালি জায়গা আছে, যেমন বসা যায় গাছটার ভিতরে, চিবির ভিতরে একটু খোরল মতো একটা জায়গা
আছে।
চিন্তা করলাম এই জায়গাটায় বসুম, তাহলে আমার পিছনের সাইডটা থাকবো এই গাছটা, আর সামনে থাকবো এই মাজারটি আর কবর কবর গুলা, পিছনে কেউ আমাকে আক্রমণ করতে পারবে না। সন্ধ্যার পরপরই ওখানে গাছের ছায়া আর অন্ধকার, ওখানে আশেপাশে দিয়েও কেউ হাঁটে না। সন্ধ্যার পরে একা, হয়তো 5-6 জন বা 3-4 জন হইলে কেউ ওই জঙ্গলের মধ্যে দিয়ে যায়, নাইলে যায় না। এখন তারপরেও আমি কিছু লোকজনের আওয়াজ পাইলাম। যখন আমি মাজারের কাছে গেলাম, কাছে এক সাইডে দিয়ে ওই লোক গুড়ারে হাতে ইশারা দিলাম, ইশারা দিলাম, আর ওই লোকগুলা খুব জোরে দৌড় দিল, চলে গেল, ভয় পাইল। তখন আমি আবার আইসার তাড়াতাড়ি ওই গাছের গোড়ায় বসলাম। বসার পরে আস্তে আস্তে সময় যায়, আমিও চিন্তাধারা করতেছি কি করা যায়, রাত্র হইতেছে, ভয় লাগতেছে আমার, এখন এখন তো কোথায় যাওয়ারও পথ নাই, যা করে আল্লাহ আমার এখানেই থাকে। এই বইলা আস্তে আস্তে রাত 12-1টার মতো বাজলো, তখন একটা লোক আসলো। লোকটা প্রথম দেখলাম একটা ব্যাগ টানতে, আমাকে বলল তুমি কে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আপনার বাড়ি কোথায়, কয়েকটু পরেই জানবা তুমি আমার বাড়ি কোথায়। তো আমি গাছের ইয়ে বসে দিচ্ছি, ও এটা কুইয়ে একটা ঘোড়া দিল, ঘোড়া দিয়ে ও উপরের দিকে উঠে গেল, গাছের উপরের দিকে উঠে গেল, আর ওরে দেখতেছি না। আমি চিন্তা করতে আছি ঘটনাটা ঘটলো, আমার শরীর এখন আরো হিমশিম খাইতেছে, ভয় পাইতেছি, শরীরটা কেমন একটি ঠান্ডাও লাগতেছে, আর তুফান শুরু হয়ে গেল, যেমন বাতাস গাছপালা সব লড়তেছে, যেমন বৃষ্টি পড়তেছে, তুফান হইতেছে, কিছুই দেখা যাইতেছে না, অন্ধকার, কিন্তু আমার শরীরে কোনো পানি পড়ে না। তো আমি মনে করতেছি গাছের ছায়ার কারণে কোনো পানি পড়তেছে না। আমি একটু উঠা দাঁড়াইলাম, দেখি যে ফলরে কোনো পানি নেই, কিন্তু বৃষ্টি হইতেছে জোরে, উপরে দিয়া দেখতেছি বৃষ্টি হইতেছে, পানি পড়তেছে, গাছ জোরে লড়তেছে, মানে আমি এখন মনে করতেছি যে আজকে আমার শেষ, আজকে আমার মরণ, এরম আবার। জোবা। চিন্তা করছি এমন থাকতেই দেখি ওই মাজারটার সামনে, গেটের সামনে একটা মহিলা বসা, আমাকে পিছন করে বসা। তখন আমি বললাম কে? তো বললো আমি। তো তুমি কে? আমাকে পিছন দিয়ে বসছো, আমি তো দেখি না, আমাকে দেখলে তো তুমি ভয় পাবে। আমি বললাম আমি তো ভয় পাবো না, তুমি আমার দিকে তাকাও, আমাকে দেখাও। তুমি ভয় পাবে? বললাম না। আমি বললাম তুমি আমার দিকে তোমার চেহারা দেখতে চাই, তুমি তো মানুষ, তোমার কি ভয় পাবো? তো এটা বললেই উনি যখন ঘুরা আমার দিকে তাকাইলো, তখন দেখি ওর চোখের ভিতরে চোখগুলা ঘুরতেছে, চোখগুলা লাল আগুন, মানে
চোখের মণিটা ঘুরতেছে,
চোখের মণিটা এরকম ঘুরতেছে, দুটোটা এরকম ভাবে ঘুরতেছে, চর কাছে বেশি আগুন বাইরে। তা আমি তখন তো বলছি অবস্থা খারাপ, আমি শেষ। তখন বলে এই তোর এত বড় সাহস, তুই এদিকে রাত্রে আজকে আসস, তুই কি আমার অনুমতি নিছস? আমি বলি না, আমি তো আমার নিজের ইচ্ছায় বসছি। বলে তুই একটু বাইরে ভিতরের দিকে, ওই জঙ্গলের ভিতরে যাইতেই বলতি আমার সাথে। আমি বললাম না, আমি কোথায় যাবো না, আমি এখানেই বসছি। বললো তুই যাবি না? এটা বইলা ও দেখলাম আস্তের উপরে লম্বা হয়ে গেল, এখন মহিলা নাই, দেখতেছি বড় পাঞ্জাবি পুরুষ, কিন্তু ওই গাছের উপরে, গাছটা কিন্তু অনেক বড় উঁচা, গাছের উপরে দিয়ে তার মাথা মাঝখানে গিয়ে উঠে গেছে। তাই আমি এমনি তাকাইতেছি, একটা আঙ্গুল ঠেকাইলো এখানে আমার ইয়ার সাথে, লম্বা করে কাদের সাথে আঙ্গুলটা দিয়া আস্তে এর উপরে উপরে উঠাইতেছে, আমি উপরে উঠা দেখেছি, মানে আমি এখন আর নিচে থাকতে পারতেছি না। এখন আমি মনে করতেছি যে আমারে তো মাইরা ফেলাইব, উপরের দিকে ছাইরা দিব, এরকম করতে করতে গাছের অর্ধেক পরিমাণ আমারে উঠাইয়া কিছুক্ষণ রাখলো, কিছুক্ষণ রাইখা কিছু করতেছি না, আস্তের উপরে খালি ছাইরা দিল, ছাইরা দিল। আমি এতটুকুই দেখলাম যে ওখান থেকে একেবারে শ্বাস মাজারের ফলনের ভিতরে আমি পড়লাম, কায় খেয়ে পড়তে আমার বাম ছাইটটা আগে পড়লো, পড়ানোর পরে এতটুকুই আমার মনে আসে। এটা আর কি জিনিস কিছু বুঝতে পারলাম না, আমি শুয়ে রইলাম এখানে, অজ্ঞান হয়ে গেলাম মনে হয় যে আমাকে। এটা বুঝতে পারলাম পরে আজানের পরে, যখন মানুষ আসলো জিয়ারাতে, জিয়ারাতে মানুষ আমাকে ডাক দিল, উনি শুয়ে রয়েছেন। তখন আমি একজনের বললাম আমার একটু দূরে উঠাও, টান দিল, উঠা বসলাম, বসলাম আমি আস্তে আস্তে ওই গাছের গোড়ায় দেয় আবার বসলাম। কিন্তু ঘটনা ওদের কাছে আমি কারো কাছেই বলি না,
তার মানে মাঝারে আপনার এই ঘটনাটাই,
এই ঘটনা ছিল।
ওকে, আরো একটা ঘটনা আমরা একটু শুনছিলাম যে আমাদের টিমের কাছে, যে আপনি কোন এক সময় নেপালে গিয়েছিলেন, নেপালে কিছু একটা হয়তো, আমরা একটু এই জিনিসটা শোনার জন্য ইন্টারেস্টেড।
আমি কাজের মাধ্যমে নেপালে গেলাম, যাওয়ার
মানে কি আপনি ওই মাঝারে যখন ছিলেন ওই সময় কিছু লোকজন নিয়ে কাঠমান্ডুতে গিয়েছিলেন?
বাইরে হয়েছি, বাইরে এই
আপনি প্রফেশনাল কাজের জন্য
নেপাল গেলাম আমরা কাজের উদ্দেশ্যে।
আচ্ছা,
অনেককে নিয়ে আমরা নেপাল কাঠমান্ডু একটা পুরানা রাজবাড়িতে গার্মেন্টস ফ্যাক্টরি নিচে, আর নিচে কিছু জায়গা আছে মানুষ থাকে, আমরা গেলাম, আমাদের থাকার জায়গা নাই, চারজন বেশি হয়ে গেলাম, সিট নাই, আমাদেরকে উপরে থাকতে দিল চারজন, ওখানে লাইট নেই কিছু নাই, আমরা মোমবাতি নিয়ে গেলাম এক দুজন, রাত্রে যখনই দরকার পড়বো জ্বালাইতে পারবো অন্ধকারের মধ্যে।
কত বছর আগের ঘটনা
এটা? প্রায় 12-13 বছর আগের ঘটনা।
এটা হচ্ছে কাঠমান্ডুতে এই ঘটনাটা
ঘটছে, এই ঘটনাটা ঘটছে।
আচ্ছা,
বানীশ্বর নাম জাগার। তো ওখানে আমরা যখন রাত্রে থাকতে গেলাম, যাইয়া দেখি যে ওখানে যাওয়ার পরেই ভয় লাগছে।
কেন ভয় লাগছে? আমরা একটু এটা দেখতে কেমন ছিল রাজবাড়ি,
জেলখানা, আগের যে জেলখানা, জেলখানার মতো আমার মনে হয় যে এখানে লোকজন যে সাজা দিত, বাইন্দা মারতো, পিটাইতো, জেলখানার মতো এরকম। তখন আমরা এটা বুঝতে পারলাম সবাই যে এটা তো কোনো থাকার জায়গা না। তখন আমরা
বলতে চাচ্ছেন যে জায়গাটা আপনারা থাকতে গেছেন ওই জায়গাটা ছিল একটা টর্চার সেল,
টর্চার,
যেখানে মানে রিমান্ডে নিয়ে গেলে এই ধরনের, মানে
ধরনের জায়গা আমাকে থাকতে দিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
জায়গা নিচে জায়গা নাই বিদায় আর কি।
আচ্ছা আচ্ছা,
ওখানে
বাধ্য হয়ে আপনাদের ওখানে থাকতে হবে,
বাধ্য হয়ে ওখানে আমরা।
তারপরে ওখানে যাওয়ার পরে আপনাদের ভয় লাগতে শুরু করলো?
ভয় লাগতে শুরু করলো এই জন্য যে জায়গাটা তো অনেক বড়, অনেক রুম সেখানে ভিতরে, আবার ওই রাজকীয় বাড়ি, এখন আমরা চারজনই এক রুমে থাকবো, আলাদা আলাদা হবে না, তাইলে আরো বেশি ভয় লাগবো। তখন আমরা চারজনই বিছানা করলাম, বিছানা নিয়ে গেলাম, নিচেতে বিছানা করে আমরা ওখানে শুইলাম, মোমবাতি প্রথম অফ করে দিলাম। অফ করার সাথে সাথেই দেখলাম যে গেটের মতো একটা যে আসিল আরেক রুমের থেকে আসলো, আয়সা দাঁড়িয়ে বললো এই তোমরা এখানে শুইছ, আমরা তো এখানকার, এখানে কোনো মানুষ থাকতে পারে না, তোমরা যদি জানে বাঁচতে চাও তাইলে এখান থেকে বিদায় হও, তাড়াতাড়ি যাও। তখন আওয়াজ কানে পাইলাম আমরা চারজনই, তখন আমরা চারজনই ওইটা আবার মম জ্বালাইলাম। মম জ্বালাইয়া আয়াতুল কুরসি পড়লাম, দোয়া দুরুস পড়লাম, যে নিয়ম কারণ কিছু পালন করলাম, এই শুই। তখন আবার আমরা শুইলাম। আবার শোয়ার পরে বললো যে তোমরা উঠো তো, এখনো যাও নাই, আবার শুইছ এত বড় সাহস, তোমাদেরকে তো মেরে ফেলবো। এটা বলার পরে আমরা আবার উঠলাম, উঠা মোমবাতি সবাই জ্বালাইলাম, চারজনে চারটা জ্বালায়া আরো দু একটা রুম দেখার চেষ্টা করতেছি কেউ আছে কিনা মানুষজন, এবং দুই সেন্টারে
মানে সন্দেহ করছিলেন যে কোনো মানুষ এই ধরনের কথা বলে বলে
বলে আমাদেরকে ভয় দেখাইতে পারে এই সন্দেহ করতেছি। এখন আমরা একটা একটা করে প্রত্যেক রুম, এই মাথা হইতে ওই মাথা পর্যন্ত অনেক দূর, তবু আমরা চারজন একজনের হাত আরেকজনের ধরে রাখছি, ধৈরা মোমবাতি সবার সাথে আছে। এখানে আমরা রুম চেক করতেছি সব রুম, এক সাইডের থেকে আরেক সাইড যাইয়া আর দোয়া পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি আমরা, সবাই দোয়া পড়তে থাকো আর পিছনে কেউ তাকায়ও না, সোজা সামনের দিকে দেখো। বলে দেখলাম যে কোনো কেউ নেই, কোনো মানুষ নেই। পরে আমরা যেই রুমটায় বিছানা করছি ওই রুমটায় আবার ফিরে আসছি, ফিরে আসার পরে আবার আমরা ওখানে চিন্তা করলাম এখন তো ঘুম লাগছে, আমরা রানিং এ ছিলাম, আবার এখন ঘুমাইতে চোখে ঝুড়া নিয়ে আসতেছে, বসে থাকতে পারি না, ভয় লাগতেছে, কেমন ভালো লাগতেছে না। এখন দেখি রাত্রে চক্ষু বজলেই আমাদেরকে হুমকি দিচ্ছে, এবং আমরা এরকম দেখতেছি যে একটা হাত একটা কঙ্কালের মতন এরকম অবস্থা হইতেছে, কঙ্কাল তাদের মানে হাত দি হাতে এরকম এরকম করে হি হি করে হাসতেছে কেমন ভয়ঙ্কর ভাবে। তা আমরা এরকম জাগনা থাকতে থাকতে মানে শুয়ে গেছি, লড়ি না, কোনো দিক তাকাইও না, যার যার দিক দিয়ে একজন আরেকজনের হাত রেখা আমরা শুয়ে দিচ্ছি চারজন। সকালবেলা শুনতেছি, সকালবেলা আমাদের ঘুমাইছে, শুনতেছি খুব একটু জোরে আওয়াজ কথাবার্তা, অন্য একটা লোক, এই লোকটা আমাদের সাথে না, এই লোকটা গেইডের সামনে মরা, লাকে রক্ত, মুখে রক্ত, গলার ভিতরে যেমন নখ দিয়া ঢুকাইলে নখে চিহ্ন,
মানে
খামচি মেরে এই যে ধোরটা এটা ছিঁড়ে ফেলছে, এই ধোরটা ছিঁড়ে পাশে এরকম। লোকটার নাম হইছে রাজু, ও আমাদের টিমের সাথে না, আমাদের সাথে
মানে সে কি বাংলাদেশি না নেপালি?
বাংলাদেশি, কিন্তু আমাদের সাথে না, আমাদের সাথে দেয়নি, অন্য দুই দিন তো চলছি, তখন খুব মায়া লাগতেছে। তার কথা জানলাম, তার যে গার্জিয়ান আছে লোক আছে বললো ওদের বাড়ি ফরিদপুরে, তখন ওই পুলিশ আসলো আরো লোক আসলো আইনের লোক আইসা, এটা দেখা তদন্ত পরে কি করছে না করছে আমরা পুরা ডিটেলস জানতে পারি নেই, তবে এতটুকুই জানছি এটা পুলিশের আন্ডারে নিয়ে এটা দেশে পাঠিয়ে দিবে।
আচ্ছা, মানে আমি যদি একটু ভুল না করে থাকি রেহান, যে ঘটনাটা ছিল এমন, আপনারা যেই রাতে এই প্রবলেম গুলো ফেস করতেছিলেন, আপনাদেরকে থ্রেট করা হচ্ছিল, আপনারা একটা পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমাই গেলেন, ওই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কিছু মানুষজনের কোলাহল দেখতে পেলেন যে এত মানুষ কিছু বলা বলি করছে,
হ্যাঁ, যে সিঁড়ি দিয়ে আমরা নামব,
সিঁড়ি দিয়ে নামবেন, যখন ওই জায়গার মধ্যে যে দেখলেন যে ওই রাজু নামে একটা ছেলে মানে মৃত অবস্থায় পড়েছে, তার গলার মানে রগ
ছিড়া
ছিড়া
ছিড়া খামচির দাগ আছে অনেক, এরকম মানে কোন এরকম অবস্থা। তখন আর আমরা ভয়ে ওখানে উপরে ঘুমাইতে চাই না, পরও আমাদেরকে জাগা না।
এই ঘটনাটা তো আপনাদের ফ্লোরে ঘটেনি, অন্য ফ্লোরে
না, অন্য ফ্লোরে, অনেক দূর, এটা বাড়িটা যেমন কিল্লার মোড়ের মতো,
আচ্ছা আচ্ছা,
এই মাথা ওই মাথা ওই মাথায় ঘটনা ঘটছে,
আচ্ছা,
যেমন কিল্লার মোড়ের একটা দাঁড়ানের জায়গা
আছে। এর আগে কি এই ধরনের ঘটনা বা অন্য কোনো মানুষজন রাতের বেলা এইভাবে ডিস্টার্ব হয়েছে কিনা, এই ধরনের কোনো?
এর আগে আমরা থাকার আগে ওখানে কোনো লোক থাকে নাই উপরে,
আপনারাই প্রথম,
আমরাই প্রথম থাক, আর কেউ থাকে নাই, কারণ ওদের মুখে আমরা পরের দিন শুনছি যে ওখানে কেউ থাকতে পারে না, ওখানে বিভিন্ন আত্মা আছে মানুষ মেরে ফেলে, এবং দুই একজন কোনো মতে এমনি নিয়ে ঘুরতে গেছে দিনে আর ফিরে আসে নাই, মেরে ফেলছে এরকম শুনছি, ওগুলা দেখি নাই।
মানে কিছু মানে এই প্রসঙ্গে এখানে একটা কথা বলি, ইন্ডিয়াতে কয়েকটা ফোর্ট আছে,
আচ্ছা,
মানে যেগুলো আমি আসলে এক্সাক্ট এখন নামটা বলতে পারছি না, যে ফোর্ট গুলো নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা রিমার্কস রয়েছে, যে দিনের বেলা গেলে তো এগুলোতে অনেক সময় বিভিন্ন ধরনের কিছু ওনারা নাকি ফেস করে।
আমি তোকে একটা কথা বলি, মানে ব্যাপারটা কোথা থেকে আসছে আমার মনে হয়, হ্যাঁ, জাপানিজ একটা মিথ আছে, হ্যাঁ, একটা চিন্তা আছে, এভাবে জাপানিজরা এভাবে চিন্তা করে। ইউসি, আমার মনে হয় লিসনাররা অনেকে জানে অনেকে জানে না, জাপানিজ হরর মুভিজ আর দ্য বেস্ট, সবচেয়ে বেশি ভয়ঙ্কর ধরা হয় এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ডে। তো ওদের ওদের একটা চিন্তা ভাবনা হচ্ছে এরকম, যে যেই মানুষটার মৃত্যু হয় কোনো একটা কিছু চাইতে গিয়ে বা প্রতিশোধ নিতে চাচ্ছে, কিন্তু প্রতিশোধটা নেওয়ার আগেই তার মৃত্যু হয়, সে নাকি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধটা নিতে না পারছে, টিল দ্য টাইম হি কামস আউট অফ দ্যাট রেজ, ওই জেদটা আসলে ততক্ষণ পর্যন্ত অতৃপ্ত থাকে।
আচ্ছা, তুই তো জাপানিজ একটা মুভির কথা বললি, আমার একটা হঠাৎ করে ওনার এই ফোর্টের কথা শুনে কাঠমান্ডুর একটা ঘটনা মনে পড়ে গেছে, এটা একটা সত্য ঘটনা, সেটা হচ্ছে ইতালির ভ্যানিস শহরকে নিয়ে। ভ্যানিসের কথা তো আমরা কম বেশি সবাই শুনেছি, এবং ভ্যানিসের কথা মাথায় আসলেই যেটা কল্পনায় ভাসে সেটা হচ্ছে খুব চমৎকার রোমান্টিক পরিবেশ, নীল জল, নৌকা এবং দুর্দান্ত এক পরিবেশ। তো সেই পরিবেশের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যেটা শুনলে অনেকের গা শিউরে উঠতে পারে, যেটা অনেকে কল্পনাও করতে পারবে না। কথিত আছে ভ্যানিসে যখন সূর্য ডোবে, ভ্যানিসের রাস্তায় তখন অশরীরী কোনো কিছুর হাঁটা চলা শুরু হয়ে যায়। এটার পেছনের একটা ইতিহাস আছে, ইতিহাসটা হচ্ছে এরকম, 1700 দিকে পুরো ইউরোপে প্লেগ রোগটা বেশ ব্যাপক আকার ধারণ করে এবং অনেক মানুষ মারা যাচ্ছিল। ইতালিরও এক অবস্থা হয়েছে, প্রায় 1/3 মানুষ মারা যাচ্ছিল এই প্লেগে। তো ভ্যানিস শহরের যে শাসকরা রয়েছে তখন এই প্লেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য এমন ব্যবস্থা নিচ্ছিল যে প্লেগ রোগীদেরকে, বিশেষ করে প্লেগ আক্রান্ত যেই হচ্ছে তাদেরকে মেরে ফেলার, কারণ এত ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। কি করা হতো, সবাইকে একসাথে করে বিভিন্ন জায়গায় গণকবর দিয়ে দেওয়া হতো, অনেককে সপরিবারে পুড়িয়ে মারা হতো। যেই বাড়িতে মনে কর যে প্লেগের রোগী আছে তাদেরকে চতুর্দিকে দেয়াল দিয়ে বন্দি করে দেওয়া হতো বা জেলখানায় নিয়ে পুড়ে ফেলা হতো, যাতে এই রোগটা না ছড়াতে পারে। মানবিকতার কোনো কিছুই ছিল না সেখানে, এই রোগটা যাকে স্পর্শ করেছে সে মরার আগেই শাসক গোষ্ঠী তাকে মেরে ফেলার চেষ্টা করত, ইনফ্যাক্ট মেরে ফেলত এই রোগটাকে আটকানোর জন্য। তো এক পর্যায়ে এমন হয়েছে ভ্যানিসের মধ্যে এত মানুষ মারা গেছে আর কোথাও কোনো জায়গা খালি পাওয়া যাচ্ছে না, আর কত গণকবর দেওয়া হবে। তখন ভ্যানিসের উপকূলের কাছাকাছি একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হচ্ছে ইতালিয়ান অ্যাক্সেন্টে বলা হয় অভেলিয়া। খুব বড় না দ্বীপটা, মোটামুটি ছোটই, কয়েক কিলোমিটার হতে পারে, ইতালির উপকূল থেকে প্রায় 5 মাইল দূরে হতে পারে দ্বীপটা। তখন শাসক গোষ্ঠী চিন্তা করলো যাদের প্লেগ হয়েছে, যারা এই রোগে আক্রান্ত, তাদেরকে এখান থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে সেই অভেলিয়া দ্বীপটাতে ফেলে রেখে আসা হতো, যেখান থেকে আসার মতো ধর কোনো ব্যবস্থা ছিল না, কেউ সাঁতরেটা পার হতে পারবে না, এমনিতেই আবার এরা অসুস্থ, সেখানে আসার মতো কোনো ব্যবস্থা ছিল না, এবং সবাইকে এখানে একসাথে নিয়ে ফেলে রাখা হতো এবং তাদের ভাগ্যে যা ঘটে ঘটুক, একসময় এরা ঢুকতে ঢুকতে এখানেই মরে পচে গলে থাকত। তো এই জন্য এই আইল্যান্ডটাকে অনেকে আইল্যান্ড অফ নো রিটার্নও বলে থাকে, বা রিটার্ন অফ নো আইল্যান্ড, যেখানে একবার গেলে আর ফিরে আসা যায় না, তখন এটাই বলা হতো। এরপরে 1900 দিকে এসে যখন বিপ্লব ঘটে গেল, চতুর্দিক উন্নয়ন হচ্ছে, তখন প্লেগ রোগও অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তো ইতালির ভ্যানিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে, ক্যাথিড্রাল তৈরি হচ্ছে, বিভিন্ন দালান কোঠা তৈরি হচ্ছে। তো যারা ক্যাথিড্রাল বানাতো কিংবা টানেল বানাতো, দালান কোঠা তৈরি করত, ওখানে গিয়ে দেখা যেত যে বিভিন্ন সময় এরা বিভিন্ন কিছু চিৎকার শুনতে পাচ্ছে, যারা কাজ করত তারা বিভিন্ন কিছু চিৎকার শুনতে পেত, এবং অনেক সময় দেয়ালের মধ্যে এমন কিছু পেন্টিংস তৈরি হয়ে যেত যেটা কেউ করেনি, কিন্তু একটা পেন্টিংস তৈরি হয়ে গেছে। মনে করো কেউ কান্নাকাটি করছে, কেউ খুব অসহায়ভাবে তাকিয়ে আছে, এই ধরনের পেন্টিং মুছে দেওয়া হলো, এরপর আবার হয়ে যেত। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে, অনেক শ্রমিকরা কাজ পর্যন্ত ভয় ছেড়ে দিয়েছে ওই জায়গাগুলোতে। এরপরে এটা কেন হচ্ছে, এটা কারণ অনুসন্ধান করার জন্য সরকার খুব তৎপর হয়ে ওঠে। তারপর অনেক কারণ অনুসন্ধান করতে গিয়ে শেষ পর্যন্ত দেখে যে এখানে 1700 যে গণকবর দেয়া হয়েছিল, বিভিন্ন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, বীভৎসভাবে মারা হয়েছে, তাদের হাড় গোড় সব কিছু এখানে রয়েছে, ওই জায়গাগুলোর মধ্যেই তখন এইগুলো তৈরি হচ্ছিল, ক্যাথিড্রাল কিংবা টানেল এগুলো হচ্ছিল, তখন ওই জায়গার মধ্যে এটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে ভ্যানিস শহরের মূল শহরের কথা। এবার অভেলিয়ার কথা বলি, সেখানে এমন ঘটনা হয়েছে 1900 দিকেই, সেখানে অনেকদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় সেই আইল্যান্ড পড়ে আছে। তো সরকার চিন্তা করলো যে এখানে কিছু একটা করতে হবে, এটাকে আর ফেলে রাখা হবে না। তখন একটা হাসপাতাল বানানোর চিন্তা করা হয়েছে এখানে। তো সুন্দর একটা হাসপাতাল বানানো হয়েছে এই আইল্যান্ডের মধ্যে, এবং সেখানে নার্স আছে, ডাক্তার আছে, সেই তাদের নেতৃত্বে একজন সার্জেন আছে, সেই সার্জেন হচ্ছে আবার অনেক বেশি উৎসাহী, কিউরিওসিটি তার মধ্যে অনেক বেশি। সে অনেক লাশ নিয়ে কাটাকাটি করে, বিভিন্ন রোগ কেন হচ্ছে এই গবেষণার কাজে সে এগুলো ব্যবহার করার জন্য এই কাজগুলো করে থাকে। তো সেখানে সে কিছু হয়তো কঙ্কাল পেয়েছে, মৃতদেহ পেয়েছে, সেগুলো ঘুরে তুলে সেগুলোর পরীক্ষা করছে। একদিন একটা লাশের ওখান থেকে তোলার পর পুরো মুখের চামড়া খুলে তুলে কেটে সে পরীক্ষা করছিল হয়তো কিছু একটা। এর পরের থেকেই ওখানে সব অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়ে যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিৎকার শুনতে পায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা হচ্ছে, এর ঠিক কয়েকদিন পরেই যেই সার্জন এই লাশটা তুলে কাটাকাটি করেছে, সেই সার্জনকে এখানে একটা টাওয়ারের মতো আছে, সেই টাওয়ারের উপর থেকে ফেলে দেওয়া হয়। কিভাবে সে টাওয়ারের উপরে উঠেছে, কিভাবে সেখান থেকে পড়ে গেছে কেউ বলতে পারে না। এবং এই সার্জন যখন মারা যায়, সার্জন মারা যাওয়ার পর থেকে আরো একটা ঘটনা শুরু হয়। প্রত্যেকে, নার্স যারা আছে, রোগী যারা আছে, পুরো হাসপাতাল কম্পাউন্ডে, পুরো এলাকার মধ্যে বিভিন্ন ধরনের অশরীরী জিনিসের অস্তিত্ব টের পাওয়া শুরু করে। তো একটা পর্যায়ে সেখানকার নার্সরা চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এখান থেকে, এবং রোগীরাও চলে যায়। পুরো দ্বীপ আবার পরিত্যক্ত অবস্থায় চলে আসে। সবচেয়ে বেশি যেই রুমটাতে এই ধরনের ঘটনাগুলো এখনো ঘটে বলে শুনতে পাওয়া যায়, এখনো দ্বীপটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সার্জন যেই রুমের মধ্যে লাশটা কাটাকাটি করেছিল সেই রুমের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটে। এবং এই দ্বীপটা একদম নীরব, এখন একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কোনো মানুষ নাই এখানে। পুরো হসপিটালটা এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আরো একটা বিষয় হচ্ছে যে এই ভ্যানিসের যে জেলেরা আছে, মাছ ধরতে যায় সাগরে, তারা কখনোই এই দ্বীপটার আশপাশ দিয়ে যেতে চায় না, বিশেষ করে রাতের বেলা তো যেতেই চায় না। কারণ এই দ্বীপটার যে টাওয়ারটা আছে, এখানে একটা ঘন্টা আছে, দ্বীপটা সম্পূর্ণ পরিত্যক্ত, এখানে কোনো ধরনের কোনো মানুষ থাকে না। কিন্তু রাতের বেলা যাওয়ার সময় এটার পাশ দিয়ে কেউ যদি যেতে হয়, ঠিকই ওই টাওয়ারটা থেকে ঘন্টার শব্দ শুনতে পায়। প্রশ্ন হচ্ছে ঘন্টাটা কে বাজায়? সেখানে ঘন্টা বাজানোর মতো কোনো মানুষ নেই। তাছাড়া এটার আশেপাশে যে জেলেরা আছে, এটাতে কোনো মাছও ধরতে আসতে চায় না, কারণ এখানে যদি মাছ ধরতে আসে তখন জাল ফেললে এখান থেকে মানুষের কঙ্কাল, হাড়, কোর, মুখমণ্ডল এগুলো উঠে আসে। এই জন্য তারা এই জাল ফেলাও বন্ধ করে দিয়েছে। রাতের বেলা এটার পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন ধরনের ডাকা ডাকি, চিৎকারের শব্দ শুনতে পাওয়া যায়। এই জন্য ইতালির যেই ছেলেরা আছে, সচরাচর এই পাভেলিয়ার কাছ দিয়ে আসা যাওয়া করে না। এবং পুরো পাভেলিয়ার চতুর্দিকে একটা বিপদ চিহ্ন দেওয়া আছে, সতর্ক করা আছে, এখানে ঢোকার ক্ষেত্রে যেন যে কেউ সাবধান থাকে এই পাভেলিয়া।
মানে এই জিনিসগুলো এত এত বেশি টাচি অ্যান্ড একই সাথে,
এবং বলা হয় পাভেলিয়াতে তুই যদি এখনই যাস, এখনো যদি যাস, তুই বিভিন্ন জিনিস
দেখতে,
এখনো দিনের বেলা পর্যন্ত এই দ্বীপের মধ্যে কেউ একা যায় না। আসলে এটা এই জন্য বললাম যে, যে বলছিলাম না যে অতৃপ্ত আত্মা, আসলে অতীতকে কখন অস্বীকার করা যায় না, অতীত কোনো না কোনো ভাবে ফিরে আসে এবং অতীত তার বদলা ঠিক নিয়ে চায়।
রাইট,
এভাবে তখন যেভাবে মানুষগুলোকে মারা হয়েছিল, হয়তোবা সেই মানুষগুলো চিকিৎসা পেলে ভালো হয়ে যেতে পারতো, সেই আত্মাগুলি হয়তোবা এখন ঘুরে বেড়াচ্ছে। জাস্ট ওনার এই নেপালের ফোর্টের কথা শুনে আর কি আমার
আমি জানি। খুব ছোট করে বলি, এমনও নাকি অনেক জায়গায় আছে, এই যে প্লেগটার কথা যেটা বললি, হিউজ নাম্বার অফ কবর একসাথে, মানে গণকবর বলতে খুব সুন্দর করে প্ল্যান করে কবর দেওয়া আছে, এবং বলা হয় যে এই গ্রামের প্রত্যেকটা মানুষই এই প্লেগের কারণে মৃত্যুবরণ করে। ওকে, বাট এখন কথা হচ্ছে, যদি প্রত্যেকটা মানুষই প্লেগের কারণে মৃত্যুবরণ করে, তাহলে কবরগুলো কে দিয়েছে?
কে দিয়েছে?
এই ধরনের অনেক রিস্ক ফ্যাক্টর বা সাসপেন্স এখনো রয়ে গেছে। তো এটা নিয়ে ঘাটাবো, পরে কথা বলবো, বাট এখন মনে হয়
এখন দোস্ত আর কিছুই না, রাত অনেক হয়ে গেছে এবং এই শীতের মধ্যে এখন আমরা উঠি।
কিন্তু বন্ধু, উঠি বললেই তো উঠা যাবে না।
কেন,
এখানে আসছি কেন আমরা এই জায়গাটায়? ওয়াই দিস প্লেস, ওয়াই ময়নামতি?
ও আচ্ছা, আসলে তো এটাই বলা
হয়, ওয়েট করতেছে কিন্তু এটার জন্য যে আজকে এই স্পটটা কেন।
আচ্ছা বল, তুই বল।
আমি আর কি বলবো, তোর ফ্রেন্ড তুই বল যে ভুগছে, সে নিজে বলতে পারলে ভালো হইতো, কিন্তু ভাই তো রাজি হলো না আসলে।
আসলে ঘটনাটা হচ্ছে এমন যে আমাদের এক পরিচিত খুব কাছের একজন মানুষ ছিল, যে
ওনার কি নামও বলতে নিষেধ করছে,
ওনার নামটাও বলা একটু নিষেধ, যে বুঝতেই পারছিস তাকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে এখানে আপনিও চলে,
কোনোভাবেই রাজি হলো না সে,
কিন্তু সে কোনোভাবেই রাজি হয়নি। তার ঘটনাটা ছিল অনেকটা এরকম, সে নিজেই গাড়ি ড্রাইভ করে, তো সে নিজে তার ব্যক্তিগত গাড়িতে কুমিল্লা থেকে ঢাকায় ফিরছিল। তো আমরা যে জায়গাটা আছে এটা হচ্ছে কুমিল্লার ময়নামতি এলাকার এবং ক্যান্টনমেন্টের আশেপাশে একটা এলাকা। এখান থেকে গোমতী নদীও খুব একটা দূরে না, সেখানে গোমতী নদীর বিশাল বাঁধ রয়েছে। তো এটা আসলে আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, তবে আমরা শুনেই তো সবসময় যাই। আসলে তো এগুলোর তো সত্যতা যাচাই করার কোনো মাপকাঠি আমাদের
সেটাই। এখন আমার কাছে সত্যতা বলতে একটাই, উনি আলটিমেটলি রাজি হইলেই না আমাদের সাথে আসবে।
এবং ঘটনাটা ছিল এরকম, সে একদিন রাতের বেলা প্রায় 2-3 হবে মানে কুমিল্লা থেকে ঢাকা রওনা দিয়েছে। তো এই জায়গাটাতে যখন আসছে তো সে একটা খুব অসহায় মানুষকে দেখলো, যে একজন মানে ইয়ে ছিল, একজন বৃদ্ধ মহিলা ছিল আর একজন মানে হয়তো বা তার সন্তান এরকম কিছু হবে, যে নক করছিল যে হাত দেখাচ্ছিল নেয়ার জন্য। আরো অনেক আশেপাশে অনেক গাড়ি তখন আসা যাওয়া করছিল।
আচ্ছা,
তো সে এটা দেখে তখন ভাবলো যে, সে ভাবছে যে তার মা তো হাসপাতালে নিয়ে বা কোথাও একটু লিফট চেয়েছে।
আচ্ছা,
তো সে যেন গাড়ি থামিয়ে তো সে নিয়েছে ওখান থেকে। তো এই এখান থেকে সে ভেবেছিল গাড়িটা ঘুরিয়ে ইয়েতে নিয়ে যাবে,
মানে আবারও কুমিল্লাতে
যে হয়তো বা হাসপাতালে নিয়ে যাবে। তো গাড়িতে ওঠার পরে তারা যেটা বললো যে, না আমরা একটু সামনে যাব, আমাদের বাড়ির সামনেই, যদি এখানে একটু নামায় দেন অনেক উপকার হয়। তো সে ঠিক আছে। আসলে তখন ওই জায়গাটা এত বিজি এবং আমরাও দেখছি যে এই জায়গাটা কত বিজি থাকে, গাড়ি ঘোড়া সবসময় আসা যায়, ব্যস্ততম হাইওয়ে
যথেষ্ট,
ঢাকা শহর মানে পুরো বাংলাদেশের ব্যস্ততম হাইওয়ে। তো এখানে সে এইভাবে নিয়ে নিয়েছে। তো কিছু দূর যাওয়ার পরে সে যখন ওই লুকিং গ্লাসে দেখছিল পেছনে তো দেখা যাচ্ছে যে, তখন হঠাৎ একটা প্রায় 15-20 যাওয়ার পর সে যখন খেয়াল করলো পেছন থেকে তাকিয়ে দেখে যে নাই, ওরা
চলন্ত গাড়ি থেকে নাই,
চলন্ত গাড়ি থেকে নাই। তো মানুষগুলা কোথায় গেল, মানে সে যে গাড়ি থামাইয়া তারপরে আবার নিচে নেমে দেখবে, ওই সময় ওই সাহসটুকু তার মধ্যে আর ছিল
না। তো নিশ্চয়ই 3-3 বাজে ওই সময় তার এই সাহস থাকবে,
কেউ করবে না এই সাহস। তো সে তখন মানে খুব নিজের মধ্যে ধৈর্য ধরে,
উনি গাড়ির ভিতরে বা থাকলে কিভাবে,
এখন কিছু করেন নাই, কি করতে পারে। সে তখন খুব দ্রুত মানে খুব ধৈর্য ধরে দ্রুত গাড়ি চালিয়ে সে কাছাকাছি আশেপাশে কোথায় যেন একটা পেট্রোল পাম্প ছিল সেখানে গিয়ে, তারপর সে ওই রাতে আর গাড়ি নিয়ে বের হয়নি।
আমি চিন্তা করি যে ওনার তো বিজনেস এখানে, উনি এখানে কি আর কখনো আসবেই না, এটা কোনো কথা হবে
না। সেটা তো অবশ্যই সম্ভব না, আসতে তো হবে, কিন্তু সেটা সে রাতের বেলা সন্ধ্যার পরে এই রাস্তায় কখনোই আসে না, দিনের মধ্যে তার কাজে আসা যাওয়ার কাজ যা থাকে সেটা কাজে। তো এটা সে নাকি এরপরে তার কাছের কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছিল, তাদেরও দু একটা ঘটনা শুনেছে। এটা শুনেই আমি তোকে বললাম যে চল তাহলে ওই জায়গাটাতে যাই। এবং আলটিমেটলি এটাও সবার মনে প্রশ্ন যাচ্ছে, এক্স্যাক্টলি কোন জায়গার মধ্যে আছি,
এটা আই ডোন্ট থিংক উই শুড ডিসকাস।
আমরা সেটা কখনোই বলছি না, আপনারা গত অনেকগুলো এপিসোড ধরে আপনারা সেটা বুঝে গেছেন। তো রেহান, আরেকটা বিষয় হচ্ছে মনে হয় একটু ক্লিয়ার করে দে
প্লিজ,
আমাদের এখানে যে আসার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটা আছে,
রাইট, এই ফোন নাম্বারটা আসলে সবাইকে দেওয়া দরকার এবং সবাইকে একটু বলে রাখা দরকার যে আপনারা যে কোনো সময় কিন্তু এই ফোনটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ফোন করে একটু চেষ্টা করবেন যাতে আশেপাশে সাউন্ড একটু কম থাকে, যাতে আমরা আপনাদের কথাগুলো একটু ক্লিয়ারলি শুনতে পাই। নাম্বারটা হচ্ছে 09613892892, আবার একবার বলে দিই, 09613892892।
আজকের ঘটনাগুলো শুনে আমরা জানি হয়তো অনেকের মধ্যেই ভয় ঢুকে গেছে কিংবা অনেকেই হেসে উড়িয়ে দিয়েছেন, তবে যদি আমাদের জার্নিতে আসতে চান তাহলে নাম্বারটা অবশ্যই ঘুমিয়ে যাওয়ার আগে সেভ করে নিতে পারেন।
আর মনে রাখবেন, আপনারা যদি অনেকগুলো গল্প এর মধ্যে আপনারা হেসে উড়িয়ে দিয়েও থাকেন তাহলে এতটুকু বুঝে রাখবেন যে যথেষ্ট পরিমাণ সত্যতা আমাদের কাছে না মনে হলে আমরাও প্রচুর গল্প হেসে উড়িয়ে দিই। তাই এমন কোনো গল্প পাঠাবেন না যেটা শুনলে আমাদের হাসি পেতে পারে।
তাহলে এবার আমরা উঠি,
আজকের মতো এখানেই শেষ হচ্ছে ডর। আপনারা শুনছিলেন এবিসি রেডিওতে হন্টেড প্লেস ভিত্তিক একটি ভৌতিক অনুষ্ঠান ডর, প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আজকের মতো আর জি কিবরিয়া তার টিম মেম্বার রেহান, সুমন এবং লোবানকে নিয়ে সাইন অফ করছে, এবং আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 এই সপ্তাহ সর্বব্যাপী ধারণ করা কোন একটি বিশেষ হন্টের জায়গাতে যে দরটি ধারণ করা হবে সেটা প্রচার করা হবে। আপনি যদি সেই দরের সাথে যুক্ত হতে চান আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.